exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শর্মিন। আর প্রথমে শুনবেন কুয়াশা এক্সফাইলস এর সত্য ঘটনা। আজকে এমন এক সত্য ঘটনা শুনবেন যে ঘটনাটি আপনারা সবাই শুনেছেন, আমরা সবাই জানি। পৃথিবীতে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা, এক রাজ পরিবারের নৃশংস ঘটনা, কিন্তু এত বিস্তারিত হয়তো শুনেননি। আজকে কুয়াশা এক্সফাইলস সেই সত্য ঘটনাতেই বিস্তারিত শুনবেন আমার মুখ থেকে। আসুন তাহলে শুনি আজকের এক্সফাইলস এর সত্য ঘটনা, আর রয়্যাল ম্যাসাকার অফ নেপাল। এরপরে আবারও ফিরছি, আপনার সঙ্গে আছে শর্মিন আর শুনছেন কুয়াশা। এক্সফাইলস শেষ করে আবারও ফিরছি। ২০০১ সালের পহেলা জুন, সেদিন সন্ধ্যাবেলা নেপালের রয়্যাল ফ্যামিলি কাঠমান্ডুতে দ্য রয়্যাল প্যালেসে একটা পার্টির আয়োজন করে। রয়্যাল ফ্যামিলির সাথে সম্পর্কিত সবাই, অর্থাৎ রাজ পরিবারের সবাই আর তাদের বন্ধুরাও এই পার্টিতে আমন্ত্রিত ছিল সেদিন। আর পার্টির হোস্ট ছিল নেপালের রাজা বীরেন্দ্র আর রানী ঐশ্বরিয়া, আর বড় ছিল প্রিন্স দীপেন্দ্র। সেদিন রাতে তার মা, কাজিনরা, রানীর মা দীপেন্দ্রা, তার ছোট বোন প্রিন্সেস শ্রুতি আর তার সব থেকে ছোট ভাই প্রিন্স নীরাজ সবাই এক এক করে পার্টিতে আসতে শুরু করলেন। হাসি, গান আর ঠাট্টার মাঝে পার্টি জমে উঠতে শুরু করে। কিন্তু এর মধ্যে কেউই জানে না যে আগামী এক ঘন্টার মধ্যে এদের অনেকে এখানে পড়ে থাকবে মৃত অবস্থায়। এটা এমন একটা ঘটনা যে সারা বিশ্বের রয়্যাল ফ্যামিলির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আর নিকৃষ্ট। এর পরের দিন শুধু রাজ পরিবারের অন্য সদস্যরাই না, বরং তাদের সাথে নেপালের সব সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েছিল। ফিরে আসি ২০০১ সালের পয়লা জুনের সন্ধ্যার সেই পার্টিতে। নেপালের রাজার মুকুটের উত্তরাধিকার প্রিন্স দীপেন্দ্র সেই পার্টির হোস্ট ছিল। এই পার্টিটা তাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন। মাসে অন্তত দুবার হলে পরিবারের সবাই একত্র হয় ছোট্ট একটা গেট টুগেদার। সাধারণত মাসের প্রথম আর তৃতীয় শুক্রবার তারা এই গেট টুগেদার পার্টির আয়োজন করত। তখন রাত 8টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। রাজ পরিবারের সবাই উপস্থিত, শুধুমাত্র একজন বাদে, আর সেটা হচ্ছে দীপেন্দ্রর আঙ্কেল ইন্দ্র। ছোট বোন শ্রুতি আর তার স্বামী কুমারকে নিয়ে এসেছিল। দীপেন্দ্র তখন খুব খুশি মনে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছিল। সাধারণত এই পার্টির ইনভিটেশন একদম লাস্ট মিনিটে সবাইকে দেওয়া হয়, কিন্তু দীপেন্দ্র তার একটা কাজিনকে তো এক সপ্তাহ আগে থেকে পার্টির কথা জানিয়ে রাখে আর বারবার জিজ্ঞেস করতে থাকে সে পার্টিতে আসবে কিনা। এটা সবার কাছে একটু অন্যরকম লাগলেও তেমন কিছু একটা কেউ মনে করেনি, কিন্তু একসময় মানুষ ঠিকই এর মানেটা বুঝতে পারে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। পার্টির মাঝখানে দীপেন্দ্র সেখান থেকে বের হয়ে যায়। অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ তার জন্য অপেক্ষা করছে, সেটা তার দাদি। দাদিকে গাড়ি দিয়ে আনতে যেতে হবে, চাইলেই কোনো ড্রাইভারকে তার দাদির বাসায় পাঠানো যায়। কিন্তু দীপেন্দ্র তার দাদির সাথে খুব ঘনিষ্ঠ ছিল, আর এছাড়া পার্টির মধ্যে থেকে বের হয়ে একটু নিরিবিলিতে কিছুক্ষণ ঘুরে আসা যাবে, তাই সে নিজে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে দাদিকে নিয়ে আসবে। এছাড়া তার মাথায় রাজার মুকুটের উত্তরাধিকার হওয়ার একটা চাপ কাজ করছিল, সেটা নিয়েও কিছুক্ষণ একা ভাবতে চাচ্ছিল সে। রাজার মুকুটের উত্তরাধিকার হওয়াটা অন্য সবার কাছে একটা আকর্ষণীয় আর গৌরবময় হলেও তার কাছে এটা খুব একটা সুখকর ছিল না, কারণ রাজা হওয়া মানে সব নিয়ম কানুনের মাঝে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া। দেবিয়ারি রানা অনেক স্বনামধন্য একটা পরিবারের মেয়ে সে, এমনকি সে দীপেন্দ্রর পরিবার অর্থাৎ নেপালের রাজ পরিবারের চেয়েও ধনী পরিবারের মেয়ে ছিল। দেবিয়ানি নেপালের সর্বশেষ প্রাইম মিনিস্টারের নাতনি। তাদের নেপালের রাজার চেয়ে অনেক বেশি ক্ষমতা আর ঐশ্বর্য ছিল, আর এই জন্য রানীর পরিবারের কেউই তাদের পছন্দ করত না। আর দেবিয়ানির মা নিজেও একটা ধনী এবং খুব উঁচু ইন্ডিয়ান পরিবার থেকে এসেছিল। কিন্তু প্রেম বা ভালোবাসা তো বংশ পরিচয় বুঝে হয় না। একটা মানুষ যখন আরেকটা মানুষের প্রেমে পড়ে তখন শত যুক্তিতর্ক উপেক্ষা করে সে ভালোবাসে, ঠিক সেভাবেই দীপেন্দ্র ভালোবেসে ফেলে দেবিয়ানিকে। কিন্তু দীপেন্দ্রর মা রানী তাদের এই সম্পর্ক কিছুতেই মেনে নেয় না। দেবিয়ানিদের বংশের সাথে রাজার বংশের অনেক ঝামেলা ছিল, একে অন্যের বিপক্ষে কথা বলা যায়, সেই কথা বিবেচনা করে দেবিয়ানীকে নিজের ঘরে বউ করে আনতে কিছুতেই রাজি ছিল না রানী আশ্বরিয়া। দীপেন্দ্র তার দাদিকে দাদির বাড়ি থেকে গাড়িতে তুলে নিল। এখন তাদের গন্তব্য দীপেন্দ্রদের রাজবাড়ি। গাড়িতে উঠেই তার দাদি তাকে জিজ্ঞেস করে সবাই বাড়িতে পৌঁছেছে কিনা। দীপেন্দ্র জানে তার বাবা ছাড়া সবাই এসে গেছে। তার বাবা তখন অফিসের কিছু কাজে ব্যস্ত ছিল, এই কাজ শেষ করেই পার্টিতে জয়েন করবে। বলে রাখা হলো যে দীপেন্দ্রের দাদি অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানত। সে যখন জানতে পারলো রাজার মুকুটের উত্তরাধিকারী সবচেয়ে বড় রাজকুমার নেপালের প্রাইম মিনিস্টারের নাতির সাথে সম্পর্কে জড়িয়েছে, তখন সে রাশিফল আর গ্রহ নক্ষত্রের কিছু সূত্র নিয়ে পরীক্ষা করে দেখল যে দেবিয়ানী কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারবে না। এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা না থাকলেও সবাই তার কথাকে ঠিক বলে মেনে নেয়। তাই সে দীপেন্দ্রকে বলে দেবিয়ানীর সাথে সব সম্পর্ক শেষ করে দিতে। দীপেন্দ্র এতে কিছুতেই রাজি হয় না। পরিবারের সবার আড়ালে চলতে থাকে দীপেন্দ্র আর দেবিয়ানীর সম্পর্ক। সে দাদিকে তার বাড়ির পার্টিতে পৌঁছে দেয়। এবার তার পরিবারের সবাই একত্র হয়েছে তাদের বাড়িতে। তবু তার কাছে কেন জানি খালি খালি লাগছে। বারবার মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। তার ভালোবাসার মানুষ দেবিয়ানী নেই। গাড়িতে বসে সে দেবিয়ানীকে ফোন দেয়। দেবিয়ানী ফোন ধরে তাকে সেদিন রাতে এক বান্ধবীর বাসায় দাওয়াতের কথা মনে করিয়ে দেয়। কিন্তু দীপেন্দ্র জানে তাদের বাড়িতে ট্র্যাডিশনাল ফ্যামিলি গেট টুগেদার থাকায় সে কিছুতেই সেখান থেকে আসতে পারবে না। এটা শুনে দেবিয়ানী একটু রাগ হয়ে যায়। রাগের মাঝে সে দীপেন্দ্রকে কিছু কথা শুনিয়ে ফোন রেখে দেয়। রাজকুমার দীপেন্দ্র ফিরে যায় রয়্যাল প্যালেসে তার পরিবারের মাঝে পার্টিতে। পরিবারের সবার মতো দীপেন্দ্র শুধুমাত্র তার কাজিন পারাতের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ। তাদের দুজনের বয়স কাছাকাছি হওয়ার কারণে হয়তো তারা ঘনিষ্ঠ। একটা ড্রিঙ্ক হাতে নিয়ে সে চলে যায় পারাতের কাছে। পারাতের অনেক ক্রিমিনাল রেকর্ড আছে। সে একবার মদ খেয়ে গাড়ি চালাবার সময় রাস্তায় দুজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। সেই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। তারপর একদিন কাঠমান্ডুর একটা নাইট ক্লাবে সে একজনকে গুলি করেছিল, কিন্তু আইন পরাশের কাছে যাওয়ারও কোনো সাহস পায়নি। মানুষ খুন করেও সে ছাড়া পেয়ে যায়। কেউ এই ব্যাপারে তাকে কোনো জিজ্ঞাসাবাদও করেনি। ক্রিমিনাল চার্জ তো দূরের কথা। পরাশের সাথে কথা বলতে বলতে দীপেন্দ্রের ড্রিঙ্কের পরিমাণ আরও বেড়ে যেতে থাকে। তারা দুইজন দীপেন্দ্রের বিয়ে প্রসঙ্গে কথা বলতে শুরু করে। দেবিয়ানীকে বিয়ে করার পরিকল্পনা সে পরাশকে জানায়, কিন্তু পরাশ বলে যে এই বিয়েতে তাদের পরিবারের কেউই রাজি হবে না। দীপেন্দ্র জানায় তার মাথায় একটা বুদ্ধি আছে, কিন্তু সেটা কি তা সে বলে না। দীপেন্দ্র এখন প্রায় মাতাল অবস্থায়। তার ছোট বোন শ্রুতির স্বামী কুমার অনেকক্ষণ ধরেই তাকে লক্ষ্য করছে। দীপেন্দ্র পরাশের সাথে পুল খেলতে শুরু করে। কিছুক্ষণ খেলার পর সে পাশের একটা সোফাতে বসে আরো কিছু ড্রিঙ্ক শট টানার নির্দেশ দেয়। শুধু তাই না, সিগারেটে ভর্তি গাঁজাও তার জন্য আনতে পারে। দীপেন্দ্র যে রুমে ছিল সেখানে তার মা বাবা কেউই ছিল না, তাই সেখানে বসে স্মোক করতে তার কোনো সমস্যা নেই। আশেপাশের কেউ এতে কিছু মনে করবে না। তাদের কাছে এই দৃশ্য খুবই স্বাভাবিক। নিজের পরিবারের প্রতি যেন দীপেন্দ্র এক ধরনের রাগ হতে শুরু করে। সে তার হাতের সিগারেট, মানে যেটার মধ্যে গাঁজা ভর্তি ছিল, সেটা নিয়ে চলে যায় মেইন বলরুমে, যেখানে রাজ পরিবারের সব বড়রা উপস্থিত ছিল। 29 বছর বয়সী আর পরবর্তী সম্ভাব্য রাজা হওয়া সত্ত্বেও তার এরকম আচরণ কিছুতেই গ্রহণযোগ্য না। সেখানে বড়রা একটু আর চোখে তাকালেও কেউ কিছুই বলে না। আসলে তারা কেউই বুঝতে পারেনি যে দীপেন্দ্রের মানসিক আর শারীরিক অবস্থা তখন খুব খারাপ পর্যায়ে। সে ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিল না। তাকে এই অবস্থায় দেখে তখন তার কাজিন পারাস আর কয়েকজন মিলে তাকে ধরে নিয়ে যায় শোবার ঘরে শুয়ে দিয়ে আসে। তাদের সাথে প্রিন্সিপ শ্রুতির স্বামী কুমারও ছিল। পরাশ যখন দীপেন্দ্রের কাছে তার বেল্টের সাথে বেঁধে রাখা বন্দুকটা নিতে চায় তখন সে মানা করে। কুমারের মনে হয় দীপেন্দ্রের এই পুরোটাই একটা ভান বা নাটকের অংশ। পরাশ সিগারেটের বক্স খাটের পাশে টেবিলে রাখার সময় সেখানে একটা খোলা ড্রয়ার দেখতে পায়। ড্রয়ারে ছিল দুটো পিস্তল আর গুলি। এটাকেও এড়িয়ে যায় সে। একজন পুলিশের কাছে এগুলো তো থাকতেই পারে। অন্যদিকে দীপেন্দ্র এত তাড়াতাড়ি পার্টি থেকে চলে যাওয়াটা কারোর নজরে আড়াল হয়নি। তার মামা মহেশ্বরা সিং কিছুটা অবাক হয়, কারণ সে যখন পার্টিতে এসেছিল তখন দীপেন্দ্র একদম স্বাভাবিক ছিল। তার সাথে খুব হাসি খুশি ভাবে কথাও বলেছে। তাহলে হুট করে কি হল? দীপেন্দ্র নিজেই তাকে বাড়ি নিয়ে গিয়ে ড্রিঙ্ক সার্ভ করেছিল। রাজপরিবারের সবাই জানে যে দীপেন্দ্র খুব ভালোভাবেই তার ড্রিঙ্ক সামলাতে পারে। এর আগে কোনো পার্টিতে অনেক ড্রিঙ্ক করেও সে একদম স্বাভাবিক ছিল। কখনোই অন্যদের মতো মাতাল হয়ে কোনো উল্টো পাল্টা আচরণ করেনি। তবে আজ হুট করে তার কি হলো?
X-Files.
দীপেন্দ্র পার্টি থেকে চলে যাওয়ার প্রায় এক ঘন্টা পর তাকে দেবিয়ানি ফোন করে। তখন সে একদম ঘুমন্ত অবস্থায়। কয়েকবার ফোন দেওয়ার পর তার ঘুম ভাঙে, কিন্তু ঠিক পুরোপুরি ঘুম ভাঙেনি। ফোন ধরে ঠিকভাবে কথা বলতে পারে না দীপেন্দ্র, যেন একটু ঘোরের মধ্যে আছে সে। অন্যদিক থেকে দেবিয়ানি তার এই অবস্থা দেখে অনেক ঘাবড়ে যায়। দীপেন্দ্র কিছু না বলে ফোন কেটে দেয়। দেবিয়ানি আরো কয়েকবার ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না। পরে দেবিয়ানি রাজবাড়ির সিকিউরিটিকে ফোন দিয়ে বলে যে প্রিন্স দীপেন্দ্র খুব অদ্ভুত আচরণ করছে, হয়তো তার কোনো সমস্যা হয়েছে অথবা সে কোনো বিপদে পড়েছে। তারা যেন দীপেন্দ্রের রুমে গিয়ে একটু দেখে আসে। তার কথা মতো সিকিউরিটি গার্ডরা দীপেন্দ্রের রুমে যায়। সে ঠিক আছে কিন্তু সেটা দেখতে গিয়ে দেখে সে বিছানায় ঘুমোচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশ্চিত হওয়ার জন্য একজন সিকিউরিটি তাকে ডাক দেয়, আর ঘুম থেকে উঠেই সে দৌড়ে বাথরুমে চলে যায়। তারপর বমি করতে শুরু করে। অন্যদিকে মূল ভবনে তখনও পার্টি চলছে। রানী তার বান্ধবীদের সাথে বসে ড্রিঙ্ক করছিল, ঠিক তখনই রাজা এসে যোগ দেয় তাদের সাথে। কিছুক্ষণ পরে একজন সিকিউরিটি এসে রাজাকে জানায় ক্রাউন প্রিন্স অর্থাৎ তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, সম্ভবত অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক করার জন্য। দুজনকে তার সেবার জন্য পাঠানো হয়েছে। দীপেন্দ্র হাত মুখ ধুয়ে এসে তার রুমে বসে। তার সেবায় যে দুজনকে পাঠানো হয়েছিল সে তাদের চলে যেতে বলে। রাজপরিবারের বড় ছেলে হওয়াতে তার অনেক বিধিনিষেধ আর নিয়ম মেনে চলতে হয়। পরিবারের অনেক দায়ভার তাকে নিতে হয়, তার কাঁধেই সব দায়িত্ব। সবকিছু মিলিয়ে তাকে সব সময় অনেক চাপের মুখে থাকতে হতো। এই জন্য ডাক্তার তাকে অ্যান্টিডিপ্রেসেন্টসও দিয়েছে। অ্যান্টিডিপ্রেসেন্টস জাতীয় ওষুধ খুব বেশি খাওয়া ঠিক না হলেও দীপেন্দ্র যখনই খুব স্ট্রেসের মধ্যে থাকতো তখনই তার ওষুধ খাওয়া লাগত। রাজপরিবারের বড় ছেলে হওয়াটা তার জন্য কখনোই সুখকর ছিল না। অন্য সব সাধারণ পরিবারের মতো সে বড় হয়নি, অন্য সাধারণ ছেলেদের মতো ছিল না তার শৈশব। ছোটবেলায় দীপেন্দ্র খুব চটপট এক দুষ্ট প্রকৃতির ছিল, তখন থেকেই তার বুদ্ধি অনেক ভালো। কেউ কখনো কোনো কাজে বা কথায় তাকে হারাতে পারেনি, সে সবসময় এক ধাপে এগিয়ে থাকতো সবকিছুতে। 16 বছর বয়সে প্রিন্স দীপেন্দ্র তার বাবার মতো ইংল্যান্ডের এটন কলেজে ভর্তি হয় তার উচ্চ মাধ্যমিক পড়ালেখা শেষ করবার জন্য। সেখানে পড়ার সময় দীপেন্দ্র ক্যারাটে ক্লাসে ভর্তি হয়ে যায়। আস্তে আস্তে সে ক্যারাটেতে অনেক ভালো করতে শুরু করে। তারপর একদিন সে তাদের দলের ক্যাপ্টেন হয়ে যায়। সে কখনো কোনো ম্যাচে হারেনি। 1990 সালে নেপালের কাঠমান্ডুতে একটা অর্থনৈতিক সমস্যার কারণে ভয়ঙ্কর দাঙ্গা লাগে। সবাই খুব ক্ষিপ্ত হয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। তখন দীপেন্দ্রর মা রানী আশ্বরিয়া তাকে ইংল্যান্ড থেকে নেপালে ফিরে আসার আদেশ দেয়, কারণ তার মায়ের মনে হয়েছিল যে তার স্বামী অর্থাৎ রাজা বীরেন্দ্র অতিরিক্ত ক্ষমতা দেখাতে গিয়ে এরকম ঝামেলার সৃষ্টি হচ্ছে। তাই সে চাচ্ছিল দীপেন্দ্র যেন দেশে ফিরে এসে তার বাবার কাছ থেকে রাজার মুকুট নিয়ে সে নিজেই সিংহাসনে বসে। কিন্তু রানী আশ্বরিয়া জানত না যে দীপেন্দ্র তার বাবাকে কতটা সম্মান করে আর ভালোবাসে। সে কখনোই তার বাবার সাথে এরকম করবে না। ইংল্যান্ড থেকে সে তার মাকে জানায় যে এরকম কথা আর কখনো শুনলে সে কিছুতেই আর দেশে ফিরে আসবে না। এই ঘটনার পরে রাজা বীরেন্দ্র তার দেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার প্রথম ধাপ নেয়। দীপেন্দ্রের বয়স তখন মাত্র 19 বছর। সম্পর্কে রানী আশ্বরিয়ার ভাগ্নি হয় সুপ্রিয়া শাহ। দীপেন্দ্র সুপ্রিয়াকে খুব পছন্দ করত, সে তাকে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু বয়স কম হওয়াতে তার মা বিয়েতে বাধা দেয়। এটা নিয়ে আর কিছু বলে না দীপেন্দ্র। এরপর সে যোগ দেয় মিলিটারিতে। সেখানেও সে তার কাজ বা চাকরির প্রতি অনেক বেশি সচেতন ছিল, সে কোনো রকম ভুল করত না। এরপর ইংল্যান্ডেই সে থাকতে শুরু করে। 1995 সালে ইংল্যান্ডে দীপেন্দ্রের সাথে পরিচয় হয় দেবিয়ানি রানার। ব্যাস সেখান থেকেই সবকিছু শুরু। বলা যায় প্রথম দেখাতেই দীপেন্দ্র ভালো লেগে যায় দেবিয়ানিকে, কিন্তু দেবিয়ানিকে রাজি করানো দীপেন্দ্রের জন্য খুব সহজ ছিল না। অনেক ছলাকলা করার পর দেবিয়ানি দীপেন্দ্রর প্রস্তাবে রাজি হয়। তারা আগে থেকেই জানত যে তাদের পারিবারিক ঝামেলার কারণে এই সম্পর্ক কেউ মেনে নেবে না, কিন্তু তারপরেও তারা আলাদা হয়ে যায়নি। কাউকে কিছু না জানিয়ে তাদের সম্পর্ক চলতে থাকে, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। কয়েক বছর পর নেপালের কাঠমান্ডুর সবাই জেনে গেল ক্রাউন প্রিন্স দীপেন্দ্র আর দেবিয়ানি রানা সম্পর্কের কথা। রাজপরিবারের সবাই জানে যে দীপেন্দ্র তাদের নির্দেশ অমান্য করে দেবিয়ানিকে বিয়ে করবেন। সবাই পুরোপুরি নিশ্চিত না হলেও কিছুটা ধারণা করতে পেরেছিল, কিন্তু এতে সবার ঘাবড়ে যাবার কিছু নেই। তার মা চাইলেই তাকে পরিবার থেকে বের করে দিতে পারে, এতে তাকে কেউ আটকাবে না। এবার ক্রাউন প্রিন্স দীপেন্দ্র একটু চিন্তায় পড়ে যায়। যদি সত্যি সত্যি তাকে রাজপরিবার থেকে বের করে দেয়া হয় তবে সে অনেক সমস্যায় পড়ে যাবে। অন্যদিকে সবাই আজকে পার্টিতে তার আচরণ দেখতে পেরেছে, তাই সবাই তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তার বাবা পরিবারের মুরব্বীদের সাথে কথা বলার সময় জানায় যে সামনের রবিবার তার ছেলের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে বসবে। কিন্তু তখন দীপেন্দ্রের মাথায় চলছিল অন্য কিছু। সেদিন রাতে দীপেন্দ্রের মাথায় কি চলছিল তা কেউ জানে না। ফ্রেশ হয়ে উঠে সে দেবিয়ানিকে ফোন করে। দেবিয়ানি ততক্ষণে তার চিন্তায় অস্থির হয়ে পড়েছে। সে তাকে আশ্বাস দেয় যে তার কিছুই হয়নি। ঘুমোতে যাবার কথা বলে দীপেন্দ্র দেবিয়ানির ফোন রাখে। কিন্তু সে কি আসলে ঘুমোনোর প্রস্তুতি দিচ্ছিল? খুব ছোটবেলা থেকেই দীপেন্দ্র একটা জিনিস খুব পছন্দের, আর সেটা হচ্ছে পিস্তল। সে পিস্তল খুব ভালোবাসত। 8 বছর বয়সে তার জন্মদিনে সে প্রথম একটা পিস্তল উপহার হিসেবে পায় তার বাবার কাছ থেকে। এরপর থেকে তার পিস্তল সংগ্রহ শুরু হয়। এত বছর পর এসে তার কাছে অনেকগুলো পিস্তল আর গুলি রয়েছে। ব্যক্তিগত পিস্তলগুলো সে সবসময় তার রুমেই রাখে। এছাড়াও তার আছে রাজবাড়ির সংগ্রহশালার চাবি, যেটা সবসময় তার কাছে থাকে। সে চাইলেই যখন ইচ্ছে তখন সেখানে যেতে পারে। শুধু তাই না, সে নিজে একটা অসাধারণ পিস্তলের ডিজাইনও বানিয়েছে। প্রায় প্রতি রাতের বেলা প্রিন্স দীপেন্দ্র তার বন্দুক নিয়ে রাজবাড়ির পাশে খোলা জায়গায় চলে যেত ফাঁকা গুলি করতে। এটা তার এমনি একটা শখ ছিল। সবাই দীপেন্দ্রের এই স্বভাবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই রাতের বেলা গুলির আওয়াজ কারো কাছেই অস্বাভাবিক কিছু মনে হতো না। রাত বেশি হয়নি, রাজবাড়িতে পার্টি তখনও চলছে। রাজা এবার বার আর পুলের রুমে এসে সেখানকার সবার সাথে কথা বলতে শুরু করে। আর অন্যদিকে দীপেন্দ্র তখন নিজেকে তৈরি করছে। একটা কালো বড় ব্যাগে অন্ধকারের ভেতর সে অনেক কিছু নিল, একটা পিস্তলও ছিল সাথে। তারপর সে ব্যাগ হাতে নিয়ে বের হয়ে পড়ল রুম থেকে। একজন সিকিউরিটি গার্ড তার সাথে যেতে চাইলে সে তাকে বাধা দেয়। সে ব্যাগ হাতে নিয়ে পাশের দিকে রওনা দেয়। তখন ঠিক কি চলছে তার মাথায় তা কিন্তু কেউ জানে না, আর কেউ কখনো চিন্তাও করতে পারেনি। রাজা বীরেন্দ্র তখনও পার্টিতে সবার সাথে সে গল্প করছে, জানতে চাচ্ছে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কারো কিছু লাগবে কিনা। পার্টির সবাই জানে যে প্রিন্স দীপেন্দ্র অসুস্থতার কারণে তার রুমে ঘুমিয়ে আছে। দীপেন্দ্র রুমের বাইরে বাগানের এক পাশে তার ব্যাগটা রাখে। তারপর সেখান থেকে 2টা পিস্তল বের করে তার 2 হাতে দেয়। আর এরপরে ঢুকে পড়ে দীপেন্দ্র পার্টিতে। তার পরনে মিলিটারি পোশাক আর 2 হাতে 2টা পিস্তল। তাকে দেখে সবাই প্রথমে ভাবে যে হয়তো সে সবাইকে তার ক্ষমতা বা শখের বন্দুক দেখাতে সেগুলো হাতে করে নিয়ে এসেছে। আর মিলিটারি পোশাক পরেছে যেন হাতের বন্দুকের সাথে তার পোশাক মানিয়ে যায়। সে কারোর সাথে কোনো কথা না বলে সোজা চলে যায় সেখানে, যেখানে তার বাবা দাঁড়িয়ে কিছু বন্ধুদের সাথে কথা বলছিল। সে তার বাবার সামনে গিয়ে দাঁড়াতেই রাজা তার পোশাক দেখে জিজ্ঞেস করে, এই পোশাক পরে আসার মানে কি? সে কোনো উত্তর না দিয়ে ডান হাতে বন্দুকটা তুলে নিয়ে সবার সামনে তার বাবাকে গুলি করে। এই দৃশ্য দেখে সবাই ঘাবড়ে যায়। কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারে না। দীপেন্দ্র উপরে আরো কিছু ফাঁকা গুলি করে ডান হাতের বন্দুকটা মাটিতে ফেলে দেয়। এরপর সে কিছুক্ষণ রুমের মধ্যে দাঁড়িয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। পুরো পার্টি তখন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। দীপেন্দ্র রুম থেকে চলে যায়, আর সাথে সাথে সবাই দৌড়ে এসে রাজা বীরেন্দ্রকে ধরে তার রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। এদিকে পাশের রুমে রানী আশ্বরিয়া তার বান্ধবীদের সাথে বসে কথা বলছিল। দীপেন্দ্র তার নিজের বাবাকে গুলির খবর সে কিছুই জানে না সেই মুহূর্তে। গুলির শব্দ শুনলেও সেটাকে তারা পাত্তা দেয় না, কারণ প্রায় রাতেই দীপেন্দ্র ফাঁকা গুলি করে, এটা সবাই জানে। দীপেন্দ্র তার বাবা তাকে বীরেন্দ্রকে গুলি করার পর আবার বাইরে বাগানে তার ব্যাগের কাছে আসে। সেখান থেকে সে এবার একটা পিস্তল আর একটা M16 অটোমেটিক মেশিন গান নিয়ে আবার পার্টিতে ঢুকে। সেখানে সবাই বীরেন্দ্রকে নিয়ে হইচই করছে, কিন্তু কেউ এটা চিন্তাও করতে পারেনি যে দীপেন্দ্র আবার বন্দুক দিয়ে ফিরবে। সে আবার তার বাবার কাছে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে আবার তার বাবাকে গুলি করবে। এর আগের বার কেউ কিছু না বললেও এবার রাজার ছোট ভাই প্রিন্স নরেন্দ্র তাকে বাধা দেয়। এটা শুনে রেগে যায় দীপেন্দ্র। কোনো রকম চিন্তা না করে সে তার চাচা নরেন্দ্রকে গুলি করে বসে। তার সাথে সে আরেক চাচাকে গুলি করে মারে। গুলি করার পর তার স্ত্রী সারদা তার পাশে গেলে দীপেন্দ্র তাকেও গুলি করে। ঠিক তখন প্রিন্সেস শ্রুতির স্বামী কুমারের মনে পড়ে গত বছরের একটা ঘটনার কথা। 2000 সালের এক সন্ধ্যায় দীপেন্দ্র তার সব ভাই বোন আর কাজিনদের নিয়ে একটা রুমে বসে গল্প করছিল। তখন হুট করে দীপেন্দ্র বলে ওঠে, যেভাবেই হোক সে দেবিয়ারিকে বিয়ে করবে, আর বিয়েতে যে তার সাপোর্টে থাকবে না তাকে সে মেরে ফেলবে। তখন কেউ এই কথাটা খুব একটা গুরুত্ব সহকারে নেয়নি, কিন্তু এখন তার মনে হতে থাকে যে দীপেন্দ্র সেদিন রাতে কোনো কিছুই মজা করে বলছিল না। কিছুক্ষণ পর সে কুমারকে গুলি করে। রাজবাড়ি থেকে এতবার গুলির শব্দ শুনে সিকিউরিটি গার্ডরা এবার কিছুটা শঙ্কিত হল। তাহলে এবার বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দীপেন্দ্র এবার বন্দুক তাক করে তার বোন প্রিন্সেস শ্রুতির দিকে, চারবার গুলি করে তাকে, সেখানেই মারা যায় শ্রুতি। সিকিউরিটি বুঝতে পারে যে ভিতরে কিছু একটা হচ্ছে। তারা এবার পুরো সিকিউরিটি ইউনিটকে ভেতরে আসতে বলে। রাজা বীরেন্দ্রের তখনও জ্ঞান আছে, সে তার পাশে পড়ে থাকা একটা বন্দুক হাত দিয়ে ধরার চেষ্টা করে, চেষ্টা করে নিজের বিদ্রোহী ছেলেকে গুলি করে মেরে ফেলে এই ঘটনা এখানে শেষ করা। কিন্তু তার আগেই দীপেন্দ্র আবার এই রুমে চলে আসে। এবার সে আরো কয়েকবার তার বাবাকে গুলি করে এবং সেখানে মারা যায় তার কিং বীরেন্দ্র। অনেক রাত হয়ে যাওয়াতে পার্টিতে খুব ক্লোজ ছাড়া আর বাকিরা সবাই যার যার বাসায় চলে গেছে অনেক আগে, আর যারা যায়নি তাদের মধ্যে অধিকাংশই আর কখনো তাদের বাড়িতে ফিরতে পারেনি। শুধুমাত্র একজন ডক্টর রাজীব শাহ, যিনি এই হত্যাযজ্ঞ থেকে একদম সুস্থভাবে পালিয়ে বের হতে পেরেছিল। অন্যদিকে সিকিউরিটি ইউনিট বাড়ির ভেতর ঢুকতে পারছিল না, কারণ দীপেন্দ্র ভেতর থেকে সব দরজা বন্ধ করে দিয়েছিল। দীপেন্দ্র তার কাজিন পায়াসের দিকে বন্দুক তাক করে, কিন্তু অনেকক্ষণ কি যেন মনে করে তাকে আর গুলি করে না। রুম থেকে বের হয়ে বাগানের দিকে যায়, আর তার পিছিয়ে পিছিয়ে তার মা দৌড়ে যেতে থাকে তাকে থামানোর উদ্দেশ্যে। সিকিউরিটি ইউনিট ততক্ষণে মূল ভবনে পৌঁছে গেছে। তারা সাথে সাথে আহতদের নিয়ে হাসপাতালে পাঠাতে শুরু করে। রানিয়া তার ছোট ভাই তার দিকে দৌড়ে যায় তাকে বোঝানোর জন্য, কিন্তু এতে করে তাদের বিপদ তারা নিজেরাই ডেকে আনে। দীপেন্দ্রকে থামাতে গেলে সে প্রথমে গুলি করে তার ছোট ভাইকে, তারপর নিজের মাকে। এরপর সে অনেকক্ষণ মাটিতে বসে কাঁদতে থাকে। সেদিন তার চিৎকার সবাই শুনেছিল, কিন্তু কেউ তার কাছে আসেনি। সব সময় তার কাছে থাকা মানুষগুলো কেউ কেউ মৃত আর কেউ কেউ হাসপাতালের পথে। তারপর হাতে পিস্তল তাক করলো সে তার নিজের কপালে। দ্বিতীয়বার চিন্তা না করেই গুলি চালিয়ে দিল নিজের মাথায়। আত্মহত্যা। নেপালের ক্রাউন প্রিন্স দীপেন্দ্র শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শুধুমাত্র তার ভালোবাসার মানুষ দেবিয়ানি রানার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য পরিবারের কেউ রাজি ছিল না বলে। দুইটি বংশের মাঝে কিছু ঝামেলার কারণে নেপালের পুরো রাজ পরিবারকে সেদিন গুলির মুখে প্রাণ দিতে হয়েছিল। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইস এর সত্য ঘটনা আর রয়্যাল ম্যাসাকার অফ নেপাল। আর সময় হয়ে গেছে এখন কুয়াশার আরেকটি গল্পে যাবার। এই গল্পটি লিখেছেন অনেকের চৌধুরী প্রিয়ন্তি। গল্পের প্রথম পর্ব এখন শুনবেন, তারপর আবার ফিরছি। আপনার সাথে আছি আমি আজ শর্মিন, আর শুনছেন কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের প্রতিটি চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবে যে কোনো সাদৃশ্য সম্পূর্ণ কাকতালীয়। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে হাজার হাজার আত্মনাদের জন্ম হয়, আবার মৃত্যু ঘটে। মানুষের জীবন কখনো কখনো সমুদ্রের ঢেউয়ের মতো প্রবল উদ্যমতা নিয়ে তীরে এসে আছড়ে পড়ে, তারপর সব শেষ। থমকে যায় জীবন, থমকে যায় একটা জীবনের সব আর্তনাদ, যাওয়া পাওয়া আকাঙ্ক্ষা। আর্তনাদ শব্দটার মধ্যেই কেমন যেন একটা হাহাকার আছে, অসহ্য যন্ত্রণা আছে, আমাদের আজকের গল্পের মতো। আদতে গল্প বলতে কিছু নেই, প্রত্যেকটা গল্পই এক একটা জীবন, প্রত্যেকটা জীবনই এক একটা গল্প। আজকের ঘটনা একটা আর্তনাদের ঘটনা, একটা জীবনের আত্মকথা বলার যে চেষ্টা, বারবার ব্যর্থ হওয়ার যে যন্ত্রণা, সেই গল্প সেই ঘটনা। একটা শহরে হাজার হাজার ঘর থাকে, প্রত্যেকটা ঘরে এক একটা ইতিহাস। এসব ঘরের মধ্যে কটার ইতিহাস, কটার খবর মানুষ রাখে। ব্যস্ত শহরের যান্ত্রিকতায় চাপা পড়ে মানুষ তার অত্যন্ত কাছের মানুষের কাছেও অপরিচিত হয়ে ওঠে, আর সেখানে দূরের মানুষরা তো অনেক দূরে। কিন্তু সবকিছুকে চেপে রাখা যায়, সত্যের উচ্চতা আকাশের মতো উঁচু, কোনো কিছু দিয়েই তাকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন প্রকাশ পাবে। মানুষ স্বপ্নে দেখে, স্বপ্নের পেছনে ছোটে, সেই স্বপ্নের হাত ধরে মানুষ আপনজনদের ছেড়ে, সবকিছু ছেড়ে নতুন জায়গায় নতুন মানুষদের সাথে নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কখনো কখনো স্বপ্নের হাতে খুন হয়ে যেতে হয় মানুষকে। সেই স্বপ্ন না পূরণের যে আর্তনাদ, সেসব আর্তনাদ আকাশ বাতাস চিরে বেরিয়ে আসতে যায়। কখনো কখনো আমরা তাকে অশুভ শক্তি বলি, আবার কখনো বলি প্রেতাত্মা।
হ্যালো পার্থ, কই তুমি?
আমি তো ক্যাম্পাসে।
ক্যাম্পাসে কোথায়?
ওই যে ডাচের এদিকে, তুমি কোথায়?
আমি তো আমার ক্যাম্পাসে, টিএসসির ওদিকে যাব ভাবছি।
আচ্ছা আসো তাহলে, এসে ফোন দিও আমাকে।
আচ্ছা।
এই পার্থ, এই যে এদিকে,
ওখানেই দাঁড়া, আমি আসছি। ওকে, হ্যাঁ বলো, কি অবস্থা তোমার?
আর থাকা, তুমি কি ব্যস্ত?
না ব্যস্ততা তেমন নেই, একটু পর একটা ক্লাস আছে, করবো কিনা ভাবছি।
আজকের ক্লাসটা বাদ দাও।
কেন, কোনো প্ল্যান আছে?
লুব আজকে রান্না করে খাবে, ফর দ্য ফার্স্ট টাইম অবভিয়াসলি।
কি বললা, লুবা করবে রান্না? সেই রান্না খাওয়া যাবে?
তা জানি না, তবে না খাওয়ার সম্ভাবনাই বেশি।
আসুক, ওকে বলবো। এই হচ্ছে বেস্ট ফ্রেন্ড তোমরা, না একজন আরেকজনকে পচাচ্ছ।
বলো, কোনো লাভ নেই, আমরা বেস্ট ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ডও না, তার চেয়েও বেশি। আমাদের মাঝখানে আগুন লাগানো এত সহজ না।
তা জানি, তোমাদের ফ্রেন্ডশিপ দেখে মাঝে মাঝে হিংসে হয়। যাই হোক, কইও।
ফোন করছিল, আসতেছে, এই 10-15 মিনিট লাগবে।
ও আচ্ছা, তাহলে বসি ওদিকে।
চলো। তোমার লেখালেখি কেমন চলছে?
আর লেখালেখি, আমি আবার লেখে থাকি নাকি?
তোমার সাথে আমার পরিচয় কিভাবে ভুলে যাচ্ছ? ফেসবুকে তোমার একটা লেখা দেখে তোমাকে খুঁজে বের করলাম, আর তারপর।
আরে কি যে বলো, মনে থাকবে না কেন? কিন্তু আমি তো আসলে ঠিক লেখক না, সবাই যদি লেখক হয়ে যায় পড়বে কে? আমি তো পাঠক, লেখালেখির ব্যাপারটা এমনি একটা ঝোঁক বলতে পারো।
এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে।
হ্যাঁ, কিছু বললে?
না না, কিছু বলিনি।
আচ্ছা, লুবা কোথায়
আসছে? আচ্ছা পার্থ, একটা কথা বলবো?
ওরে বাবা, এত ফর্মালিটিস!
না মানে,
বলে ফেলো বলে ফেলো।
আমি আমি আসলে মানে,
আই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
সময় পেল না আসার।
আরে বাবা একটু আয় না এদিকে, ধর না, আমি একা সব নিতে পারছি না তো।
আসতেছি, চিল্লাস না।
আমিও যাই, চলো। কিরে লুবা, তুই কি পুরো ক্যাম্পাসের মানুষের খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসছিস নাকি?
আরে প্রিয়াঙ্কা প্রত্যেকদিন চিল্লায়, ওই নাকি বাসে প্রত্যেকদিন রান্না করে, আমি নাকি করি না, তাই এক মাসের খাবার একেবারে খাওয়াবো ওকে।
বেশ করেছিস, আমি এক মাসে খাবার একেবারে রেডি রেখে দেবো।
দিস, আপাতত খেয়ে বল কেমন হয়েছে।
আচ্ছা চল ক্যাফেটেরিয়াতে গিয়ে বসি।
চল।
ওরে বাবা, আজ দেখি পৃথিবীর সব মানুষের ক্যাফেটেরিয়া এসে জমা হয়েছে, বসবো কই?
ওই যে ওই টেবিলটা মনে হয় খালি হবে, চল
তাড়াতাড়ি কর বাবা, রান্না করতে করতে আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে।
এই মামা, এইখানে এইখানে তিনটা প্লেট দিয়ে যাও। তা রেসিপি কি?
বাটিগুলো খুলে দেয়।
গন্ধটা বেশ তো, আজ থেকে রান্না বান্না সব বাদ, আমি আর কিচ্ছু করব না, এখন থেকে তুই রান্না করবি।
ও মা, মানে কি? আমি বললাম তো প্রত্যেক মাসে এমন করে শুধু একবার রান্না করব।
আচ্ছা, বাকি 29 দিন না খেয়ে থাকিস?
আরে থামো তো, তোমরা যে একসাথে কিভাবে থাকো কে জানে, কিন্তু এখানে তো আমার 12টা বাজলো।
12টা বাজলো মানে কি?
লুবা, তুই আমার কেমন বন্ধু বলতো? আমার মন চাচ্ছে তোর মাথাটা ফাটাই ফেলতে।
কেন, কি করলো?
আমি যে ভেজিটেরিয়ান, এটা তুই জানিস না? এক গাদা মুরগি রেধে আনছিস, এখন খা, তুই খা।
আরে তাই তো দুবা, এটা কি করছিস তুই? ও এখন কি খাবে?
এই তুই চুপ করে থাকতো, অত দাওয়াত দেখানো লাগবে না, আমি সব বুঝি। আর পার্থ, আমি তোর কেমন বন্ধু তুই সেটা এখনো জানিস না। ওই যে ওই ব্যাগটা খোল।
ওয়াও, পালক পনির।
সরি বল।
সরি, তুই আমার বেস্ট ফ্রেন্ড রে।
আপনাদের আলোচনা সব শেষ হলে এখন একটু খাওয়া শুরু করি প্লিজ।
হ্যাঁ হ্যাঁ, নে শুরু কর।
প্রিয়াঙ্কা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করে, অনার্স দ্বিতীয় বর্ষ। মেয়েটা একদম শান্ত স্বভাবের, নিজের সবকিছু সব সময় নিজের মাঝে চেপে রাখতে পছন্দ করে সে। আর লুবা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার আগে যখন কোচিং করতে আসে ঢাকায়, তখন দুজনের বন্ধুত্ব হয়। সেখান থেকে বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় থেকে আরো গাঢ় হতে থাকে। লুবাও জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। তার স্বভাব একেবারে প্রিয়াঙ্কার উল্টো, সারাক্ষণ ছটফট ছটফট করতে থাকে, আর কথা যেন তার কাছে একেবারে লুজ মোশনের মতো, কিছুতেই পেটে রাখতে পারে না। একটা কিছু হলে সেটা সবার সামনে ঝোল পেটাতে না পারলে তার রাতের ঘুম হবে না। জগন্নাথ ইউনিভার্সিটিতে হল না থাকায় তারা ভার্সিটির পাশেই দুই রুমের একটা ছোট্ট বাসায় একসাথে থাকে। সারাক্ষণ বন্ধুত্বের খুনসুটি আর ভালোবাসায় কেটে যায় তাদের দিন। পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পার্থর সাথে ওদের পরিচয়টা লেখালেখি দিয়ে। প্রিয়াঙ্কা পার্থর কয়েকটা লেখা পড়ে তার প্রেমে পড়ে যায়, কিন্তু এই কথা সে কিছুতেই পার্থকে বলতে পারে না। লুবাকেও সে বলেনি, কারণ সে জানে লুবাকে বললে সে ঠিক পার্থকে গিয়ে পড়বে। আপাতত এখান থেকে আমাদের ঘটনা শুরু হবে, ধীরে ধীরে এই ঘটনার কুয়াশাচ্ছন্ন দিকে আমরা ঢুকব।
এই জন্য আমি তোকে এত ভালোবাসি, এই মুহূর্তে এক কাপ চা খুব মিস করছিলাম।
সেটা বুঝলাম, কিন্তু তোর মেজাজ খারাপ কেন বলতো?
কেন মেজাজ খারাপ জানিস না?
বাড়িওয়ালার উপর?
হ্যাঁ, মেজাজটা খারাপ হয় না বল, বাপের বয়সে একটা লোক কেন রাত 2টা বাজে ফোন দিবে? আবার আজকে সিঁড়িতে ওঠার সময় কেমন করে যেন তাকাচ্ছিল, গা ঘিনঘিন করছিল, মন চাইলে একটা চড় মেরে।
লুবা, তোর এই রক্তটা স্বভাবটা কমাতো, সমস্যা একটা সমাধান করতে হবে।
ব্যাচেলার হয়ে পাপ করেছি। আচ্ছা শোন, আমি ভাবছি বাসাতে চেঞ্জ করি।
আমিও তাই ভাবছি,
কিন্তু কম টাকার মধ্যে এমন ব্যাচেলার বাসা পাওয়া তো মুশকিল।
আচ্ছা পার্থকে একবার বলে দেখি, ওর কাছে এসবের খোঁজ খবর থাকে তো?
হ্যাঁ, পার্থকেই তো বলবি, তোর সব সমস্যার ওষুধ হচ্ছে পার্থ, বুঝি তো? সব বুঝি।
মানে কি কি বুঝিস?
তুই ওকে খুব পছন্দ করিস, তাই না?
আরে ধুর, এমন কিছুই না, তুই শুধু শুধু এসব ভাবছিস।
থাক, আমাকে আর বোঝাতে হবে না, পার্থকে ফোন করে বলিস কালকে।
আচ্ছা।
এই মামা দাঁড়াও, এই নাম তোরা।
কোন বাসাটা রে?
ওই যে ওই এই বাসাটা।
কয়তলা?
একদম ওপরে, চিলেকোঠার বাসা।
ও চিলেকোঠা, আর কিচ্ছু দেখতে হবে না, এটাই কনফার্ম।
আরে বাসাটা দেখবি না?
কোনো দেখা দেখি নেই, চিলেকোঠা আছে তো, আর কিচ্ছু লাগবে না।
বাড়িওয়ালার সাথে কি আজকেই কথা বলে যেতে হবে?
আসলেই যখন কথা বলেই যাও, একবারে সব ফাইনাল করে গেলেই ভালো না?
হ্যাঁ হ্যাঁ চল, আজকেই কথা বলবো।
লুবা, চিংড়ি মাছের মতো লাফাস না তো।
আচ্ছা চলো, আর শোনো, যা যা বলা সব ক্লিয়ারলি বলে নিও, গ্যাস পানি ইলেকট্রিসিটি সব ব্যাপারে কথা বলে নিতে হবে।
আচ্ছা।
আরেকটা কথা ছিল।
আবার কি?
এই বাসাটা খুব ঘন ঘন ভাড়াটিয়া চেঞ্জ হয়, কেন তা অবশ্য জানি না, মনে হয় কোনো ঝামেলা আছে, তাই বললাম বাড়িওয়ালার সাথে একটু ভালো করে কথা বলে নিও।
আরে হয়েছে তো বাবা, কথা বলে নিব, আর আমরা এত সহজে এখান থেকে যাচ্ছি না। উফ, রাত 3টার দিকে এক কাপ গরম কফি নিয়ে ছাদে বসে বসে আকাশ দেখব।
রাস্তায় বসে বসে তুই ইমাজিনেশন ওয়ার্ল্ডে ডুবে যা, আমরা গেলাম।
এই দাঁড়া, আমাকেও নিয়ে চল।
জি আমরা। ও তুমি, তুমি চালাইছিলে না বাড়ির ব্যাপারে কথা কইতে?
জি, এই যে ওরা, ওরা দুজনই থাকবে আর কি।
ওয়ালাইকুম ওয়ালাইকুম, বসো। তো বাসা তো দেখো নাই, আগে দেখো পছন্দ হয় নাকি?
না চাচা, দেখা লাগবে না, আমরা উঠবো।
চুপ কর তো। জি চাচা, চলেন বাসাটা একবার দেখি।
আও।
কি দরকার আছে দেখার? অ্যাডভান্সের টাকাটা দিয়ে কনফার্ম করে ফেললেই তো হয়। চুপ কর তো, ফর্মালিটিসের ব্যাপার আছে না।
এই যে এই দুইটা ঘর কি পছন্দ হয়েছে?
হ্যাঁ।
আচ্ছা তাহলে বাকি কথা সাইরা ফেলি। অ্যাডভান্স এক মাসের দেওয়া লাগবো, পানি 24 ঘন্টায় থাকে, আর গ্যাস ওই মাঝে মাঝে একটু কম হয় আর কি। পানি গ্যাস সব আমার, খালি কারেন্টের বিল তোমরা দিবা।
জি জি, কোনো সমস্যা নাই।
আর একখান কথা, ব্যাচেলার মাইয়ারা থাকবো, রাত 12টা পর্যন্ত গেট খোলা থাকবো, এর মধ্যেই আইতে হইব। আর বাসায় কোনো বড় ভাই ছোট ভাই বন্ধু আম দেব না।
না না, আচ্ছা আচ্ছা, ওসব নিয়ে কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন।
আচ্ছা তাহলে কি আমি টুলেট নামায় দিব?
হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে অ্যাডভান্স করে যাব। এই প্রিয়াঙ্কা, টাকাটা দে। এই নেন চাচা, পুরোটাই আছে।
আচ্ছা বাসা তো খালি আছে, তোমরা চাইলে কাইলে আইতে পারো।
জি জি, আমরা কাল পরশুই চলে আসব।
ঠিক আছে চলো তাহলে, চাচা আসি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
ব্যাচেলার জীবন মানে ভ্রাম্যমান জীবন, আজ এখানে তো কাল ওখানে। গত 1 বছরে 5টা বাসা পাল্টেছে প্রিয়াঙ্কা লোয়া, এসবের সাথে তার এখন অভ্যস্ত হয়ে গেছে। তবে সবগুলো বাসার মধ্যেই এই বাসাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল বা, কারণ আর কিছুই না, বাসার সামনে বিশাল ছাদ, বাসাতে 2টো রুম, রুম দুটো মোটামুটি বেশ বড়, কিচেনটাও বেশ ভালো। 2টো রুমে বিশাল বিশাল 2টো জানালা, জানালা দিয়ে আকাশ দেখা যায়, কারণ আশেপাশে আর তেমন কোনো উঁচু বিল্ডিং নেই। কিন্তু একটা বিষয় প্রিয়াঙ্কার একটু খটকা লাগছিল, আর তা হলো এত ভালো বাসা এত ভাড়া কম কেন? আবার পার্থ বলল যে এই বাসায় নাকি কোনো ভাড়াটিয়ে এসে বেশি দিন থাকতে পারে না। তবে বাসা তো ওদের দুজনের বেশ পছন্দ হয়েছে, তাই এসব চিন্তা ভাবনা না করে পরদিনই তারা সবকিছু নিয়ে বাসায় উঠে গেল। ওদের বাসাটা 6তলায়, বাড়িওয়ালা থাকে 4তলায়, 5তলায় নাকি বাড়িওয়ালার ছেলে থাকে আর তার কয়েকজন বন্ধু। আপাতত এতটুকুই তারা জানে। বাসায় উঠেই তারা পুরো দমে গোছ গাছ শুরু করে দিল। শুরু হলো তাদের নতুন জীবন।
উফ বাবা রে, হাত পা একেবারে অবশ হয়ে যাচ্ছে। তোর ব্যাচেলর জীবন কোনো জীবন হলো?
তোকে ব্যাচেলর কে ভাবতে বলছে? বিয়ে কর ফেল।
এটা তুই কি বললি প্রিয়াঙ্কা? আমি করব বিয়ে।
কেন, তুই কি এলিয়েন?
তাই তো, তুই জানিস না আমি তো অন্য গ্রহে, ভুলে এখানে চলে আসছি আর কি।
আর এসব জুটেছিস আমার কপালে।
আমি কি তোকে বেশি জ্বালাই?
বেশি মানে অনেক বেশি।
আচ্ছা আর জ্বালাবো না,
এসব বলিস না, আমায় না জ্বালালে তোর পেটের ভাত হজম হবে না।
তার চেয়ে আমি ভালো একটা বুদ্ধি দেই, তুই পার্থকে বিয়ে করে ফেল, তোদের বাসায় আমাকে একটা রুমে থাকতে দিস, তাহলেই হবে। তুই সংসার নিয়ে ব্যস্ত হয়ে থাকবি আর আমি তোকে আর জ্বালাবো না, ঠিক আছে?
আর মানুষ পালি না, আমি করব পার্থকে বিয়ে।
শোন, ডায়রিয়া আর প্রেম চাইলেও চেপে রাখা যায় না, আর কয়দিন চেপে রাখবি বল?
তুই চুপ করবি নাকি ছাদ থেকে ফেলে দিব?
এই 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 প্রিয়াঙ্কা, পড়ে যাবো কিন্তু, সরি। কি রে, কিসের সত্য হলো? দাঁড়া আমি গিয়ে দেখছি।
প্রিয়াঙ্কা, এই এদিকে আয়, তাড়াতাড়ি আয়।
একি আমার আমার কৃষ্ণের মুক্তিটা এটা এখানে পড়লো কি করে? এটা বাবা আমাকে কালীঘাটের মন্দির থেকে এনে দিয়েছিল, এখন কি করব?
আচ্ছা তুই কাঁদিস না, একেবারে কি ভেঙে গেছে
দেখতে পাচ্ছিস না তুই? একেবারে টুকরো টুকরো হয়ে গেছে।
কিন্তু এটা পড়লো কি করে?
আমি জানি না, এটা তো একদম মাঝখানে ছিল, কিন্তু কেউ না ফেললে কিভাবে পড়বে?
মনে হয় বেড়াল টেড়াল আসছিল।
রুবা গাধার মতো কথা বলিস না তো, কিছু হয়তো ওপর বেড়াল আসবে কোথেকে, আর বিড়াল আসলে সেটা এখন গেল কোথায়?
আচ্ছা তুই কান্নাকাটি করিস না, এমন আরেকটা আমি এনে দিব তোকে।
সেটা ব্যাপার না, এই মূর্তিটা সবসময় আমাকে প্রোটেক্ট করতো। প্রিয়াঙ্কা তুই এসবে বিশ্বাস করিস?
দেখ রুবা, এসব নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, এখন তুই যা তো এখান থেকে।
Mm-hmm.
যেখানে আমি থাকি সেখানে কোন ঈশ্বরের মূর্তি থাকবে না।
কে কে তুমি?
এত তারা কিসের? সবই তো শুরু।
কিসের শুরু? কে তুমি? শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? পড়ে যাবে তো। থামো থামো, ওদিকে রেলিং নেই, পড়ে যাবে তো। দাঁড়াও 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 না।
এই প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, কিরে কি হলো তোর? চিৎকার করছিস কেন? এই কি হলো বলবি তো?
না না না, ওকে ওকে দাম দেবো, ওকে ওকে দাম দেবো।
আরে কাকে থামতে বলবো? এই এই প্রিয়াঙ্কা,
লুবা লুবা, ওই মেয়েটা
কোন মেয়ে?
ওই যে ওই যে আমার আমার কৃষ্ণের মূর্তিটা ভেঙে ফেলেছে।
কি বলছিস তুই? এখানে তো কোনো মেয়ে নেই, তুই স্বপ্ন দেখছিস।
স্বপ্ন?
হ্যাঁ, তোর চিৎকার শুনেই তো আমি ওই রুম থেকে আসলাম।
কিন্তু
কোনো কিন্তু নেই, তুই মূর্তিটা ভাঙালে অনেক বেশি মন খারাপ করেছিস, তাই এমন স্বপ্ন দেখছিস। ইস, দেখি একেবারে ঘেমে ভিজে গেছিস তুই, যা তো তুই একটু গায়ে পানি দিয়ে আয়।
তুই তুই আজকে আমার রুমে ঘুমা না।
আচ্ছা ঠিক আছে, আমি এখানেই ঘুমাবো, তুই যা, আমি এখানেই আছি। প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, ও ক্লাসে যাবি না, বাস ধরতে হবে তো।
না রে, আমার মাথাটা খুব ধরেছে, শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তুই যা, আমি আর যাবো না।
আচ্ছা তাহলে তুই আয়, দরজাটা লাগাই দে, আমি বের হলাম।
তুই যা।
না তুই এক্ষুনি আয়, দরজা খোলা রেখে ঘুমিয়ে যাবি। আরে কি হলো ও?
তোর যন্ত্রণা আর বাঁচা গেল না, চল
সাবধানে যাস।
আচ্ছা
কে? আরে কে?
কি আশ্চর্য, কথা বলছে না কেন? কে? আরে কেউ নেই, দরজায় ঢুকা দিল কে?
আবার কে? কি আশ্চর্য, কে ওখানে? বারবার কে দরজা নক করছে? আজব কাণ্ড।
আচ্ছা যন্ত্রণায় পড়লাম তো।
আরে কে বারবার?
আমি।
আপনি? মানে আমি ঠিক চিনতে পারছি না।
চিনবা কি রে তুমি? আমি এই পাঁচতলায় থাকি, আমার নাম আজিম।
ও আচ্ছা।
আপনাদের বাড়িওয়ালা আকবর সাহেব, উনি আমার বাবা।
ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছিলাম আপনার কথা।
কি শুনেছেন?
কি মানে? না তেমন কিছু না, আপনি পাঁচতলায় থাকেন আর
কিছুই জানেন না আমার সম্পর্কে। না জানাই ভালো অবশ্য।
ঠিক, কিছু বললেন?
না কিছু বলিনি, শুনলাম আপনারা নতুন এসেছেন, আপনি আর আপনার এক বন্ধু।
হ্যাঁ, ও ইউনিভার্সিটিতে গেছে।
ও আচ্ছা, আমরা নিচেই আছি, কখনো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, একদম হেজিটেট ফিল করবেন না।
আচ্ছা ঠিক আছে, বলবো।
আজ আসি তাহলে, আপনি নিশ্চয়ই ভেতরে আসতে বলবেন না?
না না কোনো সমস্যা নেই, আসেন না ভেতরে আসেন।
না আজ থাক, আরেকদিন আসবো। আজ আসি তাহলে।
আজিম বাড়িওয়ালার ছেলে, এই বিল্ডিং এর পাঁচতলায় থাকে, অনার্স শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। পাঁচতলায় তার দুই বন্ধুকে নিয়ে এসে থাকে, চোখের নিচে কালো দাগ, খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, দেখলেই প্রিয়াঙ্কা কেমন যেন লাগে। নেহাত বাড়িওয়ালার ছেলে বলে প্রিয়াঙ্কা কিছু বলেনি, বাসাতে এসেছে মাত্র একদিন হলো, তবুও কেমন যেন একটা অনুভূতি হচ্ছে প্রিয়াঙ্কা, কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে তার সবকিছু। লুবা ভার্সিটিতে চলে যাওয়ার পর সারাদিন বাসায় একা ছিল, তবুও তার কেন যেন মনে হচ্ছিল এই বাসায় সে একা নয়। একটু পরপর বাসার বিভিন্ন জায়গায় খুটখাট শব্দ হতেই থাকে। প্রিয়াঙ্কা কেমন যেন একটা অস্বস্তি বোঝায়। সে ভাবে হয়তো নতুন বাসা বলে এমন হচ্ছে, কিন্তু গত রাতে কৃষ্ণের মূর্তিটা ভেঙে যাওয়া ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অনেক ভেবেও সে কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পায়নি। সন্ধ্যার দিকে লোবা বাসায় ফিরল।
কিরে, তোর শরীর ভালো হলো?
এখন একটু ভালো।
আচ্ছা, খাবার দাবার কিছু করেছিস?
হ্যাঁ, দুপুরে রান্না করেছিলাম, গরম করে রেখেছি, তো খেয়ে নে।
না রে, এখন কিছু খাবো না, একেবারে রাতেই খাবো, দুপুরে ক্যাম্পাসে খেয়েছিলাম আমি।
আচ্ছা, শোন লোবা।
বল।
বাসাটা না একটু অদ্ভুত।
মানে?
না, মানে আমি তো আজ সারাদিন একা একা ছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল কেউ এই বাসায় আছে।
কেউ আছে মানে? কি বলছিস তুই?
হ্যাঁ, আর তুই যাওয়ার পর ওই বাড়িওয়ালার ছেলে আসছিল, ওই যে পাঁচতলায় থাকে যে।
আসছিল মানে? সে কি করতে এখানে এসেছিল?
জানি না, এসে বলতেছে কোনো সমস্যা হলে যেন বলি। তাকে দেখেও আমার কেমন যেন অদ্ভুত লাগছিল, মানে সব মিলিয়ে আমার কেমন যেন লাগছে।
আরে ধুর, নতুন বাসা তো, সব কিছু নতুন, তাই হয়তো এমন লাগছে। আরে রে, ভয় পাস না, ওটা বেড়াল ছিল।
এখানে আসো কি করে?
এই যে চলে গেছে, সিঁড়িতে আসছিল মনে হয়।
এত জায়গা রেখে বিড়াল এই ছয়তলায় উঠলো
কেন? উঠতে পারে না বেচারা? বিড়ালেরও তো ছাদে আসতে মন চাইতে পারে, তাই না?
রুবা চল না রুমে চলে যাই, অনেক রাত হয়ে গেছে তো, ছাদে আমার কেমন যেন লাগছে।
আরে রুমে গরম না, ছাদে কি সুন্দর বাতাস।
তুই চল না রুমে যাই।
তুই একটা ভিতর ডিম, তুই যা, আমি একটু পর উঠবো।
আচ্ছা আমি গেলাম তাইলে, তুই তাড়াতাড়ি চলে আসিস।
আচ্ছা। কে কে? প্রিয়াঙ্কা? কে ওখানে? প্রিয়াঙ্কা তুই দেখ, আমার এরকম ফাজলামো কিন্তু একদম ভাল লাগে না। এই এই প্রিয়াঙ্কা,
রুবা কি হলো, কি হলো? আরে কি হয়েছে বলবি তো,
তুই তো এই ছাদে কোনা কি করছিস, কি হয়েছে?
ওই যে ওই যে ওইখানে
কি, ওখানে কি কি হয়েছে বলবি তো?
ওইখানে বসেছিল, আমি আমি ভাবছি তুই, কিন্তু কাছে গিয়ে ডাক দিতে।
কি বলছিস তুই, আমি কেন আসব? আমি তো রুমে বসে মুভি দেখছিলাম।
আমি আমি জানি না।
আচ্ছা আচ্ছা, তুই তুই শান্ত হ, আগে চল রুমে চল, তারপর শুনছি। চল। বস এখানে, নে পানিটা খা আগে। এখন বলতো কি হচ্ছে?
আমি আমি ছাদে বসে গুনগুন করছিলাম, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, আবার গান শোনা শুরু করলাম, তখনই দেখি ওই কোণে কে যেন বসে গুনগুন করে গান গাচ্ছে। ডাক দিতে মুখ তুলে আমার দিকে তাকালো। তুই বিশ্বাস করবি না কি যে ভয়ঙ্কর চেহারা, সারা মুখে রক্ত লেগে আছে, মুখ থেতলে গেছে একেবারে। আমি দেখে চিৎকার দিলাম, তারপর ওইটা হামাগুড়ি দিয়ে সিঁড়ির ওদিকে চলে গেল।
তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস?
হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি নিজেও এসবে বিশ্বাস করি না, কিন্তু কিন্তু আমি যে নিজ চোখে দেখেছি। জানি না আমার নিজেরও সারাদিন কেমন দিন লাগছিল। আচ্ছা এখন ঘুমাতে চল, কাল একবার পার্থের সাথে কথা বলবো।
আচ্ছা।
কুয়াশা কুয়াশা
প্রথম পর্বে আমরা দেখলাম দুই বন্ধু প্রিয়াঙ্কা এবং লুবা চিলে কোথায় একটি বাড়ি ভাড়া আছে। যে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে, কোনো অশরীরী আত্মা আছে। অশরীরী আত্মা তো অবশ্যই আছে, কিছু একটা আছে, কেন আছে, কোথেকে আছে, কি ঘটনা কিছুই বের করা যাচ্ছে না। কাহিনীর প্রথম টুক তো আপনারা শুনেইছেন, আসুন তাহলে চলে যাই দ্বিতীয় পর্বে, দেখি সেখানে কি অপেক্ষা করছে, বাকিটুক শুনে আবার কথা বলা যাবে। চলছে কুয়াশা এবিসি রেডিওতে, সাথে আছি শামি।
কি ব্যাপার এত জরুরি তলব, কেমন আছো প্রিয়াঙ্কা?
আরে ধুর, রাত তোর ভালো আর খারাপ থাকা।
আরে কি হয়েছে তোর? দুজনের চোখের নিচে দেখি পাতিলের তলার মতন হয়ে আছে, কি কোনো সমস্যা?
সমস্যা শুধু না, সমস্যার ডিব্বা। এই তুই কোত্থেকে ভূতের বাসা খুঁজে দিয়েছিস আমাদের? আমাদেরকে কি ভূতের হাতে মারার জন্য এই বাসা খুঁজে দিয়েছিস বল?
ও ব্যথা পাচ্ছি তো, চুল ধরে টানতেছিস কেন? আরে বাবা কি হয়েছে বলবি তো, আরে ব্যথা পাচ্ছি আমি।
আহা কি করতেছি, ব্যথা পাচ্ছে না? হ্যাঁ দরদ একেবারে উতলে পড়তেছে, কাল যদি আমার কিছু হয়তো তখন কি করতি?
কি হয়তো কি হয়েছে সেটা খুলে বলতে হবে তো নাকি, না হলে আমি বুঝবো কি করে?
এই তুই চুপ কর, আমি বলছি। আসলে হয়েছে কি, কাল রাতে ও ছাদে একা বসেছিল, তখন ছাদে কাকে যেন দেখেছে। আর তাছাড়া বাসাটায় ওঠার দিন রাতেই আমার কৃষ্ণের মূর্তিটা টেবিলের উপর থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেদিন রাতে আমিও খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি, সব মিলিয়ে।
মানে সব মিলিয়ে তোমরা দুজন মিলে একটা ভৌতিক ব্যাপার দাঁড় করিয়ে ফেলেছো, তাই তো?
তুই হাসছিস কেন পার্থ, আমরা মোটেও ফাইজলামি করছি না।
এই শহরে মানুষ থাকার জায়গা নেই, ভূত বেচারা কি করতে আসবে এখানে তুই বল?
পার্থ তোকে কিন্তু এখন একটা লাঠি মেরে এখান থেকে ফেলে দেবো।
আহা চুপ কর না, আমি বলছি তো আসলে ব্যাপারটা ফান করার মতো কিছু না।
আচ্ছা আমার মনে হয় কি তোমরা উঠেছো বেশি দিন হয়নি, হয়তো ভুল দেখছো বা নতুন জায়গা দেখে এমন হচ্ছে। আমার মনে হয় আই থিঙ্ক আরো কয়েকদিন দেখো, আর যদি নাই হয় ঢাকা শহরে তার বাসার অভাব নেই, আমি বাসা দেখে দেবো, সমস্যা নেই।
আমি বলি কি এখনই বাসা দেখে ফেল না, ওই বাসা আর না যাই।
লুবা তো সবকিছুতে তাড়াহুড়া, সবকিছু নিয়ে ছটফট করি, উঠার সময় ছটফট করেছিস, এখন যাওয়ার সময় ছটফট করছিস। বললে কি যাওয়া যায় নাকি, বাসা খোঁজার ব্যাপার আছে, আর এখন গেলে বাড়িওয়ালা অ্যাডভান্স ফেরত দেবে না, এ মাস তো থাকতেই হবে।
মরে যাব, মরে যাব আমি এক মাস ওখানে থাকলে।
আরে কিচ্ছু হবে না, তোরা তো দুজন, একা তো আর না, আর ভূতটুত আসলে একসাথে বসে আড্ডা দিবি, সমস্যা কোথায়?
পার্থ তোকে আমি বিষ খাওয়াই মেরে ফেলতাম, খালি প্রিয়াঙ্কার জন্য তোকে কিছু বলছি না।
চুপ কর তো, চল বাসে চল।
উফ কি যে অবস্থা, কি বাসে যে উঠলাম, সিঁড়িটাও ঘুটঘুটে অন্ধকার, কেমন কিপটা বাড়িওয়ালা, সিঁড়িতে লাইটও লাগায় না।
বাড়িওয়ালা শুনে ফেলবে, চুপ থাক।
শুনুক তাতে আমার কি, এমনিতেও এই বাড়িতে থাকবো না, যত সব।
কি একটা ব্যাপার নিয়ে কাল থেকে মাথা গরম করে আছিস, একটু ঠান্ডা হও না।
আপনারা কোন বিষয় নিয়ে এত টেনসড?
হ্যাঁ এই এই কে আপনি, অভদ্রের মতো সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? আরিপে তো কথা শুনছেন, লজ্জা করে না?
হ্যাঁ লুবা কি বলছিস, থাম। আরে উনি তো,
তুই থাম। এই যে আপনি মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন, কথা কানে যাচ্ছে না? দাঁড়ান এক্ষুনি বাইরেওয়ালার কাছে গিয়ে বলছি।
আরে কার কাছে কারণ আমি বিচার দিবি, উনি তো আজিম, আজিম মানে বাড়িওয়ালার ছেলে।
বাড়িওয়ালার ছেলে হয়েছে তো কি হয়েছে? ও আচ্ছা, মানে বাড়িওয়ালার ছেলে, সরি সরি আমি ঠিক চিনতে পারিনি।
ইটস ওকে, আপনারা বাইরে গিয়েছিলেন নাকি?
ওই এমনি একটু বেরিয়েছিলাম।
তা আপনার বন্ধুর রাগ তো সবসময় নাকে চড়ে থাকে দেখছি।
হ্যাঁ ওর রাগ একটু বেশি।
প্রিয়াঙ্কা তুই চুপ করবি? মানে তেমন কিছু না, আসলে কাল থেকে একটা বিষয় নিয়ে একটু ডিস্টার্ব তো।
কেন কোনো সমস্যা, বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে?
হ্যাঁ ওই,
না না তেমন কিছু না, আরেকদিন সময় করে বলবো, আজ আসি আমরা।
হ্যাঁ কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।
আচ্ছা তুই আমাকে বলতে দিলি না কেন?
কি বলবি তুই, বলবি যে ভূত দেখেছিস, মানুষ আসাবি?
মানুষ আসানোর কি আছে, তাদের বাড়ি, সে কিছু জানলেও তো জানতে পারে।
সে কি করে জানবে, সে কি কখনো চিলেকোঠায় এসে থাকছে নাকি?
আরে থাকতে হবে কেন, এটা তো তাদেরই বাড়ি, কোনো কাহিনী থাকলে সে নিশ্চয়ই জানবে।
থাক, এসব নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো, চল রুমে চল, বেশি রাত পর্যন্ত ছাদে না থাকাই ভালো।
কত ইচ্ছা ছিল ছাদে বসে বসে ভোর হওয়া দেখবো।
আচ্ছা পার্থকে বলবো এরপর যে বাসাটা দেখবে সেটাও যেন চিলে কোথা হয়।
বলিস, তুই বললে সে নিশ্চয়ই করবে।
আবার শুরু করলি তুই, চল 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 ঘুমাইতে চল।
কবে যে তোদের প্রেমটা হবে রে লুবা,
তোকে ছাদে একা রেখে কিন্তু আমি রুমে গিয়ে দরজা আটকা দিব।
এই না না, খবরদার এই কাজ করিস না, চল আমিও আসছি।
হ্যালো,
কি ঘুমাচ্ছ নাকি?
ও পার্থ, হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম একটু।
আমি রেখে দেবো?
না না না, রাখবে কেন, এক মিনিট একটু হোল্ড করো, লুবা ঘুমাচ্ছে তো আমি ছাদে যাই।
আচ্ছা ঠিক আছে।
বলো।
এমনি ফোন করলাম, ঘুম আসছে না।
ঠিকই, কেন শরীর খারাপ?
আরে তা না, শরীর খারাপ না, এমনি।
ও আচ্ছা
আচ্ছা, শোনো এরপর বাসায় আর কোনো প্রবলেম হয়েছিল?
না তেমন কিছু হয়নি।
বলেছিলাম না, নতুন জায়গা দেখে হয়তো একটু এমন হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
হ্যাঁ লুবা একটু বেশি ভয় পেয়ে গিয়েছে, আসলে এটা একটু অবাক করা বিষয়, ওর মতো মেয়ে এসব কারণে ভয় পাবে এটা অবিশ্বাস্য, এত ভয় পেয়েছে আজ আমার রুমে ঘুমাচ্ছে।
ও আচ্ছা, তুমি যে এত রাতে একা ছাদে এসেছো ভয় করছে না?
কিছু মানুষ সাথে থাকলে কোনো কিছুরই ভয় থাকে না।
বাহ অনেক ভারী কথা।
আপনি লেখক মানুষ, ভারী কথা তো আপনার কাছে সহজ মনে হওয়ার কথা।
আর এই কথা থেকে আমি কি বুঝবো?
নিজেই বুঝে নেন।
কবি বলেছেন মেয়েদের মন বোঝে না, এত সহজ নয়।
প্রিয়াঙ্কা, এত রাতে নূপুর পরে হাঁটতেছিস কেন, ঘুমাতো, আমার সকালে ক্লাস আছে। কে কে ওখানে? প্রিয়াঙ্কা?
আমি। চিৎকার করো না।
কে কে তুমি?
আমি আমি জান্নাত।
জান্নাত? জান্নাত কে?
আমার আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে।
কিসের যন্ত্রণা?
আমি আমি এভাবে মরতে চাইনি।
কিভাবে?
আমাকে মেরে ফেলেছে, বাঁচতে দেয়নি, আমি বাঁচতে চেয়েছিলাম।
কে কে তোমাকে মেরে ফেলেছে? আমাকে বলো বলো বলো। লুবা, তুই কার সাথে কথা বলছিস? ওই আরে কোথায় গেল?
কে কোথায় গেল?
জান্নাত।
জান্নাত? কে জান্নাত?
ওই যে ওই মেয়েটা।
তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না।
শোন, এই বাসায় একটা হিস্ট্রি আছে, কোনো গভীর একটা রহস্য, সেই রহস্য উন্মুক্ত না করা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না।
কিসের রহস্যের কথা বলছিস তুই?
এখানে এখানে একটা খুন হয়েছে।
খুন? কি বলছিস?
হ্যাঁ, এই বাড়িতে আগে যে ভাড়াটিয়া ছিল, আমাদের যেভাবে হোক তাদেরকে খুঁজে বের করতেই হবে।
এই পৃথিবী আসলেই রহস্যময়, কত রহস্য আমাদের চারপাশে ঘিরে থাকে আমরা নিজেরাও জানি না। কখনো কখনো সেসব রহস্য আমরা উন্মুক্তই করতে পারি না, আবার কখনো কখনো সেসব রহস্য আমাদের সামনে এসে দাঁড়ায়। সেই রহস্যের রূপ হতে পারে স্বাভাবিক কিংবা ভয়ঙ্কর। প্রিয়াঙ্কার লুবার জীবন ঘিরে যে রহস্য, সেই রহস্য তাদের সামনে এসেছে জান্নাত নামে একটি মেয়ে, যে বাঁচতে চেয়েছিল কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। কি হয়েছিল তার সাথে? কেন এত আত্মনাদ তার? কেন মৃত্যুর পরও সে মুক্তি পায়নি পৃথিবীর বেড়াজাল থেকে? সেই রহস্যের হদিশ করতে পরদিন বেরিয়ে পড়ে যায় দুজন। অনেক খুঁজে খুঁজে এই বাড়ির প্রাক্তন কয়েকজন ভাড়াটিয়াকে খুঁজে পেয়েছে তারা, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারা কেউ কিচ্ছু জানে না এই বিষয়ে, কেবল এতটুকু জানে যে বাসায় কোনো এক অশরীরীর উৎপাত আছে, আর সেটা জানার পরেই
তারা বাসা ছেড়ে চলে গিয়েছে। এখন একমাত্র বাড়িওয়ালা আর আজিমই বলতে পারে কি আছে এই রহস্যের পেছনে, কিন্তু ওদেরকে কিভাবে বলবে সেটা তারা ঠিক বুঝে উঠতে পারছে না। সেদিন বাড়িতে ফেরার সময় সিঁড়িতে উঠতে গিয়ে তারা শোনে,
আজিম আজকাল কি নিয়ে ব্যস্ত? তুমি কি নিয়ে ব্যস্ত সেটা তোমার না জানলেও চলবে। আমি তোমার বাপ। সেই ছোট্টকালে তোমার মা মরণের পর থেকে আমি একলাই তোমারে বড় করছি। তোমার ভালো মন্দ সব তো আমি জানমই,
কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে কষ্ট করে বড় না করে মেরে ফেললে বরং ভালো করতে।
তোমার সবসময় এসব কথা কনের মানে আমি বুঝি না।
আমি কেন এসব কথা বলি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার কাছ থেকে কিছুতেই তুমি লুকাতে পারবে না। একমাত্র আমার বাবা বলে আমি তোমাকে কিছু বলিনি।
দেখো পুরাতন কোনো কথা তোলার দরকার নেই। সেদিন শুনলাম সিঁড়িতে দাঁড়া ওপরের ভাড়াটিয়াকে লগে কথাবার্তা কইতেছ। এইসব কথাবার্তা কওয়া ভালো না, মাইন সে খারাপ কয়।
এসব কথা তোমার মুখে মানায় না।
আরে 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 খাও রেখা কই যাইতেছ আজিম? আজিম শোনো,
আচ্ছা বাবার ছেলে কথা শুনে তো মনে হলো সামথিং ইজ রং। তা তো অবশ্যই, তো ঘটনাটা আসলে কি তার তো কিছুই বোঝা গেল না।
সেটা বোঝা না যাক, অ্যাটলিস্ট একটা হিন্টস তো পেলাম, এখন এভাবেই আগানো যাবে।
আচ্ছা শোন, সেদিন রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল বলতো? মানে মানে এসব তুই জানলি কি করে?
সেদিন ও এসেছিল।
কে?
যে মেয়েটা খুন হয়েছে।
কি বলছিস এসব? সে আসবে কি করে?
হ্যাঁ ও আছে, এখানে আছে আমাদের আশেপাশে।
দেখলো বা, সবকিছু নিয়ে ফাজলামো আমার ভাল লাগে না।
আমিও সবকিছু নিয়ে ফাজলামো করি না প্রিয়াঙ্কা, বাট শি ইজ হিয়ার।
যদি সত্যি তাই হয় তাহলে একটা কাজ করলে কেমন হয়?
কি কাজ?
ও নিশ্চয়ই আমাদেরকে শুনতে পায়, ওকে ডেকে ওর কাছেই শুনলে কেমন হয়?
জানি না, আমি বুঝতে পারছি না।
একবার চেষ্টা করে দেখা যেতে পারে।
হ্যাঁ কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না।
কি যেন নাম বললি?
জান্নাত।
আচ্ছা আচ্ছা, ওর নাম ধরে ডাক।
তুই শিওর? মানে তুই চিন্তা ভাবনা করে বলছিস তো?
এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আর আর আমরা তো হেল্প করতে চাচ্ছি, ও নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে না।
আচ্ছা জান্নাত, জান্নাত তুমি কি আছো? আমি জানি তুমি আশেপাশে আছো।
মনে হয় আবার ডাক,
তুই একটু আমার কাছে এসে বস। জান্নাত আমরা তোমার হেল্প করতে চাই, প্লিজ আমাদের সাথে একটু কথা বলো, আমাদেরকে সবকিছু খুলে বলো। তুমি কি এসেছ? আমাদেরকে বলো কি হয়েছিল তোমার সাথে, তোমার এমন অবস্থার জন্য কে দেয়? আজিম? আজিম তোমার সাথে এমন করেছে?
ওর ঘরে একটা ডায়েরি আছে কালো রঙের, সেটা পড়লে সব জানতে পারবে।
জান্নাত, জান্নাত তুমি কি চলে গেছো? আমি আগেই বলেছিলাম ওই আজিম ছেলেটাকে দেখে আমার কেমন যেন সন্দেহ লেগেছিল। দেখেছিস আমার ধারণাই ঠিক হলো?
এখন কি করব?
একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা কাল একবার পার্থর সাথে কথা বলে দেখব, ওকে পুরো ব্যাপারটা জানাতে হবে।
বুঝলাম, কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, মানে এসব ভূত টুতের ব্যাপার একটু কেমন না, আমার মনে হচ্ছে তোমাদের কোথাও ভুল হচ্ছে না তো?
আরে ভুল হলে একজনের হতে পারে, দুজন মানুষের একসাথে ভুল হতে পারে না পার্থ।
সেটাও একটা ফ্যাক্ট,
আর তারপরে যদি এমন মনে হয়, আজিমের ঘরের ডায়েরিটা হাতে পেলেই তো সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি এমন কোনো ডায়েরি না থাকে তাহলে আমাদের কোথাও ভুল হয়েছে, আর যদি থাকে।
আচ্ছা যদি থাকে তাহলে এখন কি করতে চাও? মানে আজিমের ঘর থেকে সেই ডায়েরি হাতে পাওয়ার উপায়টা কি, কিছু ভেবেছো?
হ্যাঁ আমরা ভেবেছি, এই কাজটা তুমি করবে।
আমি?
হ্যাঁ তুই। শোন, তুই আজিমের বাসায় যাবি। আজিম ওর দুই বন্ধুকে নিয়ে ওই বাসা থেকেই থাকতো। বন্ধুকে নিয়ে মানে তারা ভাড়া দিয়েই থাকতো আর কি। তাদের একজন চলে গেছে, আজিম তো পড়াশোনা কিছু করে নাই আর চাকরি বাকরিও কিছু করে না। তার উপরে ওর বাবার সাথেও ওর অনেক সমস্যা, ওই রুমমেটদের ভাড়া দিয়েই ও চলে। তুই ওই বাসায় এক মাসের জন্য ওঠ।
তা অবশ্য করা যায়, কিন্তু আমাকে কেন ভাড়া দেবে? ও হয়তো ওর কোনো বন্ধুকে উঠাবে।
সেই ব্যবস্থাও আছে। লুবান্নাকে রাত চড়ে যাওয়ার ব্যাপারটা আজিমের খুব ভাল লাগে, আর অনেক কিছুই মনে হয় ভাল লাগে। লুবা যদি একটু সুন্দর করে বলে তাহলেই কাজটা হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর।
যেমন কথা তেমন কাজ। লুবা পরদিনে গিয়ে আজিমকে বলে তার বাসায় পার্থর ওঠার ব্যবস্থা করে দিতে। পরের দিনে পার্থ আজিমদের বাসায় উঠে পড়ে। আজিম ছেলেটাকে দেখি তার কেমন যেন অদ্ভুত লাগে। সারাদিন একা একা থাকে, খুব একটা কথা বলে না কারোর সাথে, প্রায় রাতে ভিড় ভিড় করে কার সাথে যেন কথা বলে। পার্থ বুঝতেই পারে যা কিছু হচ্ছে এসবের সাথে আজিমের কোথাও একটা গাঢ় সম্পর্ক রয়েছে। আসার পরদিন থেকে পার্থ আজিমের ডায়েরিটা খুঁজছে কিন্তু পাচ্ছে না। তবে পার্থ এতটুকু বুঝতে পেরেছে যে অবশ্যই এখানে কোনো রহস্য আছে। পার্থ প্রায় রাতেই শুনতে পায় ছাদে কেউ দুপুর পরে হাঁটছে। প্রথমে কিছুদিন সে ভেবেছে সে ভুল শুনছে, কিন্তু যেই সময় এমন হাতার শব্দ আসে সেই সময় আজিমের অদ্ভুত আচরণে পার্থ নিশ্চিত হয়েছে যে সে যা শুনছে ভুল শুনছে না। কয়েকদিনের মধ্যেই পার্থর হাতে সেই ডায়েরিটা চলে আসে। অনেক সাবধানে পার্থ ডায়েরিটা সরিয়ে নেয়। তারপর একদিন রাতে পার্থ, প্রিয়াঙ্কা, লুবা মিলে ডায়েরিটা পড়তে বসে। এতদিন ধরে অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছিল সে কাঙ্ক্ষিত দিন আজ। ডায়েরিটা খুলে পাতাগুলো যখন তারা পড়তে শুরু করল যেন অন্য জগতের মধ্যে ঢুকে পড়ল তারা। যেন একটা বিষণ্নতা, একটা আর্তনাদ তাদেরকে ঘিরে ফেলল। সেই জগতে ঢুকতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 6 বছর আগে, যেদিন গ্রাম থেকে একটা সহজ সরল মেয়ে ভার্সিটিতে চান্স পেয়ে এক বুক স্বপ্ন নিয়ে এসেছিল জান্নাত নামের মেয়েটি। হলে সিট না পাওয়ায় এসে উঠেছিল এই চিলে কোঠার বাসাটায়। আর তারপর
এই হইল বাসা। সব ঠিক আছে তো?
জি ঠিক আছে।
কোনো সমস্যা হইলে আমাদের জানাইও।
জি আমি জানাবো।
তা তুমি কি একলাই থাকবা?
জি আপাতত একাই উঠেছি, সামনের মাস থেকে আমার সাথে আরো একজন উঠবে।
আচ্ছা আচ্ছা সমস্যা নেই।
আঙ্কেল এই নেন অ্যাডভান্সের টাকাটা।
এইটা আর কিছুদিন পরে দিলেও বার্তা, এত তাড়াহুড়া করনের কি আছিল?
না মানে হাতে টাকা থাকলে খরচ হয়ে যেতে পারে তো, তাই আগে দিয়ে রাখা ভালো।
ভাড়াটা নিয়ে সমস্যা নাই, দেরি হইলে দেরি করেই দিও।
না না আমি 7 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দেব।
তা ভেতর একটু বসতে কইবা না? তা তা কিছু।
হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আসেন ভেতরে আসেন, আমি চা দিচ্ছি, বসেন আপনি। কে আপনি?
আমার নাম আজিম, পাঁচতলায় থাকি।
ও আচ্ছা, আপনি বাড়িওয়ালা ছিলে?
জি।
কিন্তু ছাদে ওঠা তো নিষেধ।
কে জারি করলো নিষেধাজ্ঞা?
যদি বলি আমি?
যদি আপনার নিষেধ আমি না মানি
তাহলে আপনাকে শাস্তি দেওয়া হবে।
আপনি যে শাস্তি দেবেন তাই মেনে নেব আমি।
শাস্তি শোনার আগে, শাস্তি তো অনেক বড়ও হতে পারে।
না আমাকে খুব বড় শাস্তি আপনি দিতে পারবেন না, সে বিশ্বাস আছে।
আমি তো অপরিচিতা, আমাকে বিশ্বাস করলে বিপদে পড়তে পারেন।
দেখা যাক বিপদ কতদূর নিয়ে যেতে পারে।
কুয়াশা
অনেকদূর ঘটনা এগিয়ে গেছে। দ্বিতীয় পর্বে আমরা অনেক কিছু জেনে ফেলেছি, আরো কিছু জানার বাকি আছে। আরো কিছু জানবো সেটা শেষ পর্বে, যেটা এখন শুনবেন আপনারা। আপনারা আছেন আর্য শর্মিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন রেডিও 89.2 FM। গল্প শেষ করে ফিরবো একেবারে কথার পিঠে কথা, সেখান থেকে খুনসুটি, আর তারপর প্রেম। আজম জান্নাতকে প্রচন্ড ভালোবেসে ফেলে। জান্নাতও নিজের স্বপ্নটা নিয়ে আজমকে ভালোবাসে। স্বপ্নের মতো কাটছিল তাদের কয়েকটা দিন। আজম তখন পড়াশোনা করছিল, দুজন সকালে উঠে একসাথে ক্লাসে যেত, তারপর বিকেলে একসাথে ফিরত। ছাদে বসে রাতে চাঁদ দেখা, আরো কত কত সুন্দর স্মৃতি। কিন্তু সেসব স্মৃতি ঢেকে যায় তাহলেও একটা ছায়ায়। সে ছায়ার নাম আকবর, আজমের নিজের বাবা। আকবরের খারাপ নজর পড়েছিল জান্নাতের দিকে। শুরুতে জান্নাত কিছুতে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সবই বুঝতে পারে। কিন্তু যাকে এত বেশি ভালোবাসে তারই বাবার এসব ব্যাপার নিয়ে সে কিছুতে আজম দিয়ে কিছু বলতে পারে না। এদিকে আকবর জান্নাতকে নানাভাবে কুপ্রস্তাব দিতেই থাকে। এদিকে আজম জান্নাতের ব্যাপারে তার বাবার সাথে কথা বলতে যায়, আর সেই কথাই জান্নাতের জীবনের কাল হয়ে দাঁড়ায়।
ইয়ে বাবা, তোমার সাথে একটা কথা ছিল।
কি, টাকা লাগবো?
না বাবা, টাকা লাগবে না।
টাকা লাগবো না? টাকা না লাগলে তো তুই এমনি কথা কস
না। না মানে ব্যাপারটা একটু অন্য।
ক
বাবা, আমি বিয়ে করতে চাই।
যাক, এতদিনে তোর মতি ফিরছে। তা আমি তো বহুত আগে থেকেই বিয়ার কথা কইতেছি। তা মাইয়াটা দেখুম নাকি নিজেই সব ফাইনাল করছস?
জি না মানে ইয়ে, আমি একটা মেয়েকে পছন্দ করি।
ভালো কথা। তা কার মাইয়া? এলাকার কেউ? রূপা নাকি?
রূপা? রূপা আবার কে?
ওই যে পাশের বাড়ির পেরাই দেহি বাড়ির ছাদের দিকে উকি ঝুঁকি মারে। মায়াটা ভালোই, আমার কোনো আপত্তি নেই।
আরে বাবা না, কোনো রূপা টুপাকে আমি চিনি না।
তাইলে কেরা?
আমাদের উপর তলায় যে থাকে, মানে জান্নাত।
কি জান্নাত? না না, খবরদার, এই মাইয়ার চরিত্র ভালো না। অনেক রাত কিরা বাড়ি ফেরে, আরো নানা সমস্যা। এই মাইয়া আমার বাড়ির বউ হইতে পারে না।
এসব তুমি কি বলছো বাবা? এমন কিছুই না, তুমি ভুল ভাবছো। ও এমন মেয়েই না, আর ও তো প্রতিদিন আমার সাথেই বাড়ি ফেরে। তুমি হয়তো অন্য কাউকে দেখেছো।
আমি এই ব্যাপারে কোনো কথা কইতে চাই না, শুনতেও চাই না। এই মাইয়ার সাথে আর কোনো রকম মেলামেশা করতে চাই না আমি। না দেখি,
আমি জান্নাতকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব বাবা।
আজম, আয় আজম, শোন, ওই মাইয়ারে আমি কোনোদিন মাইনা নিব না।
হ্যালো।
হ্যাঁ বলো।
এত করে ফোন দিচ্ছি, ফোন ধরতেছো না কেন?
ফোনের কাছে ছিলাম না, বলো।
আমি আজ বাবাকে সব বলে দিয়েছি।
মানে কি কি বলেছো তুমি?
বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব।
কি বলেছে তোমার বাবা?
বাবা যাই বলুক জান্নাত, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না।
তোমার বাবা যে কখনোই আমাকে মেনে নেবে না সেটা আমি আগেই বলেছিলাম, তারপরে তুমি কেন তাকে বলতে গেলে?
কি উল্টাপাল্টা কথা বলছো তুমি, একদিন তো বলতেই হতো। আর বাবা এখন না করছে, একসময় বাবা মেনে নেবে। বাবা আমাকে অনেক ভালোবাসে, মা চলে যাওয়ার পর বাবা একা আমাকে মানুষ করেছে, আমার উপর রাগ করে বেশি দিন থাকতে পারবে না সে।
আচ্ছা, তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না?
হ্যাঁ তা ভাসি।
আজিম, তোমাকে আমার কিছু কথা বলার আছে, অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না।
তুমি কিছু বলার আগে আমি বলতে চাই, আমরা কাল বা পরশু গিয়ে বিয়ে করে ফেলবো, বাবা মানুক আর না মানুক।
সেসব পরে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। আরে আঙ্কেল, আপনি এত রাতে?
তোমার সাথে একটু কথা আছে।
জি বলেন।
আমি তোমারে অনেক সময় অনেক ভাবে অনেক কিছুই কইছি, তুমিও যে বুঝো নাই তা না, তুমি বুঝছো, তাই আমারে পাত্তা দাও নাই।
জি আপনি এসব কি বলছেন? আমি তো
আমারে না করে দিছো সেটা ঠিক আছে, তবে আমার পোলাটার পিছনে লাগছো কেন?
আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনার এসব কথা বলা ঠিক হয়নি। আর আজিমকে আমি যতটা ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসে আজিম আমাকে। আমি আজও আজিমকে কিচ্ছু বলিনি আপনার ব্যাপারে, কিন্তু আপনি যদি আর কোনোদিন আমাকে এসব ব্যাপারে কিছু বলেন আমি আজিমকে বলতে বাধ্য হব।
কি কইলি তুই? আমার আর আমার পোলার মাঝখানে আগুন লাগাইতে চাস? যদি কারোর সামনে মুখ খোলস তাহলে তোরা এইখানেই পইতা রাখ, কেউ টেরও পাইব না।
আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে অনেক অনেক দূর। আমার সাথে যা হয়ে গেছে এরপর তোমার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। যদি কখনো জানতে ইচ্ছে করে কেন আমি তোমাকে ছেড়ে চলে গেলাম, তাহলে আমার ড্রয়ারে রাখা এই ডায়েরিটা পড়ে নিও, সব বুঝতে পারবে। ভালো থেকো।
অবিশ্বাস্য, একটা মানুষ এত ভয়ঙ্কর খারাপ হতে পারে?
কি পরিমাণ যন্ত্রণা নিয়ে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আজও সেই যন্ত্রণা পাচ্ছে।
ওই বুড়ো ভামটাকে আমি নিজ হাতে খুন করব। ওর মতো একটা মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।
লুবা বস তো, সব সময় সিগনি মাছের মতন লাফাস।
একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আজিম তো জান্নাতকে ভালোবাসতো, তার এটা পরে আজিম সব জেনেও গিয়েছে, তবু সে তার বাবাকে কিছু বলেনি কেন, বা এ ব্যাপারে কিছু করেনি কেন?
একই প্রশ্ন আমারও মাথায় ঘুরছে।
আমার মনে হয় এখন আর লুকোচুরি করার কিছু নেই, আমরা যেহেতু সব জেনেই গেছি আমাদের আজিমের সাথে সরাসরি কথা বলে সবকিছু জিজ্ঞেস করা উচিত।
হ্যাঁ, আই থিংক সেটাই ভালো হবে, আমাকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। ডায়েরিটা বাসায় না খুঁজে পেয়ে বুঝতে পেরেছিলাম ডায়েরিটা আপনাদের কাছে
না, মানে
সবকিছু তো জেনেই গেছেন, কিন্তু এখনো আপনাদের মনে প্রশ্ন আছে, জান্নাতকে এত ভালোবেসেও কেন আমি সেদিন কিছু করিনি, বা আজ পর্যন্ত কিছু কেন করিনি?
হ্যাঁ, আপনি তো আপনার বাবাকে
সেদিন জান্নাতের লাশটা জড়িয়ে ধরে আমি পাগলের মতো কেঁদেছিলাম, ঠিক তখন বাবা আসলো, সে আমার পায়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করলো। সে আমাকে আমার মায়ের কসম দিয়েছিল আমি যেন কাউকে কিছু না বলি, তবু আমি মানতে চাইনি। শেষ পর্যন্ত সে দিয়াকে খুন করার হুমকি দেয়। দিয়া আমার ছোট বোন, এখন আর সে এখানে থাকে না, এসব ঘটনার পর ওকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সেদিন রাতে বাবা আমাকে বলে আমি যদি মুখ খুলি তাহলে সে দিয়াকেও খুন করে ফেলবে। সেদিন এত অসহায় লেগেছিল নিজেকে, কিছুই করার ছিল না আমার। সে বলল যে যাওয়ার সাথে গেছে, এখন আমি যদি মুখ খুলি তাহলে তার ফাঁসি হয়ে যেতে পারে।
সেই জন্য আপনি কিছু করলেন না?
করেছি তো, আমি নিজ হাতে আমার জান্নাতকে গুম করে ফেলেছি, ওকে কবর পর্যন্ত দিতে পারিনি। আমি বাবা আর বাড়ির দারোয়ান মিলে এসে এই পানি ট্যাঙ্কিটার ভিতর ওর লাশটা,
মানে এখনো জান্নাতের লাশ?
হ্যাঁ, জান্নাত এখানেই আছে এখনো।
আর তাই জান্নাত আজও এই জায়গা ছেড়ে যায়নি, কারণ ওর জানাজা কবর কিছুই হয়নি। আজিম, জান্নাত আজও প্রচুর কষ্ট পায়, যন্ত্রণা পায়, আপনি কিভাবে তাকে এত যন্ত্রণা দিতে পারেন?
আমি অনেকবার ভেবেছি জান্নাতের লাশটা বের করব, কিন্তু এখন যদি বের করি তাহলে সবাই সবকিছু জেনে যাবে।
আপনি একটা কাওয়ার্ড, লজ্জা করে না আপনার? এত কিছু মুখ বন্ধ করে সহ্য করছেন, আপনার অবস্থা তো মেয়ে মানুষের চেয়েও খারাপ। আমি আমি এক্ষুনি পুলিশকে ফোন করব।
পুলিশকে আপনাদের ফোন করতে হবে না, আমি নিজেই কাল লাশ বের করার ব্যবস্থা করব, তখন পুলিশ এমনিতেই জানতে পারবে। এই যন্ত্রণা আমি আর বয়ে নিয়ে যেতে পারছি না, পারছি না আমি আর।
আসিম,
জান্নাত?
আমি
কাল তোমার মুক্তি জান্নাত, কাল তুমি মুক্তি পেয়ে যাবে। ওরা ঠিকই বলেছে, আমি ভীতু, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার শাস্তি হওয়া উচিত।
শাস্তি তো আমি তোমাকে দিতে চাই না আসিম, কোনোদিনও চাইনি। আমার মুক্তি তখনই হবে যখন আমি নিজের হাতে ওই আকবরকে খুন করতে পারবো। ওর রক্তের গন্ধ নেওয়ার জন্য আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছি।
ঠিক আছে, তুমি যাও, তোমার প্রতিশোধ তুমি নাও, কিন্তু আমার একটাই প্রশ্ন, তুমি এতদিন কেন প্রতিশোধ নাওনি?
ভালোবাসা, ভালোবাসা আমার আর আমার প্রতিশোধের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি আজকে দিনটার জন্য অপেক্ষা করছিলাম, যেদিন তুমি নিজে আমাকে বলবে আমি আজও তোমাকে ভালোবাসি আজিম, খুব ভালোবাসি। আমি চাই আর কোনোদিন আমার গন্ধ তুমি পাবে না, আমাকে তোমার আশপাশে আর অনুভব করতে পারবে না। কিন্তু আমি যেখানেই থাকি সবসময় আমি আমার ভেতরে কোথাও না কোথাও বেঁচে থাকবো। ভালো থেকো
জান্নাত।
পরের দিন ছাদ থেকে পড়ে থেঁতলে যাওয়া আকবরের লাশ পাওয়া গেল। পুলিশ এসে জান্নাতের লাশ উদ্ধার করলো। পুরো ব্যাপারটা আকবরের ঘাড়ের উপর চাপিয়ে দিল পার্থ, প্রিয়াঙ্কা আর লুবা। আজিমের কোনো শাস্তি হলো না। এরপরে চিলে কোথায় আর কোনো নূপুর কিংবা আর্তনাদের শব্দ শোনা গেল না। কিন্তু প্রিয়াঙ্কার যে মূর্তিটা ভেঙে গিয়েছিল, একদিন হঠাৎ সকালে উঠে প্রিয়াঙ্কা দেখে সেটা ঠিক আগের মতোই আছে। এটাই হয়তো জান্নাতের পক্ষ থেকে প্রিয়াঙ্কা, লুবা আর পার্থর জন্য দেয়া ধন্যবাদ ছিল। এতক্ষণ ধরে শুনছিলেন আজকে কুয়াশার গল্প, যার নাম চিলে কোথার আর্তনাদ। দেখেছেন আনিকা চৌধুরীর প্রিয়ন্তী, এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরীর প্রিয়ন্তী, অর্থাৎ দুটো কাজ তিনি একসঙ্গে করেছেন, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দেব এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। পার্থ চরিত্রে অভিনয় করেছেন রেহান, প্রিয়াঙ্কা চরিত্রে প্রিয়ন্তী, লুবার চরিত্রে জাসিয়া, আকবর চরিত্রে সাইফ, আজিমের চরিত্রে সেতু, এবং জান্নাতের চরিত্রে নিতু। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশা নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাচ্ছি। সে পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.